exclusively on FusionBD.com.
ওয়েদার দিয়ে যে আমাদের গরমটা আস্তে আস্তেও আসছে না, যদিও একটা নতুন বছরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই তো 14 তারিখ, আমাদের আজকে বলতে গেলে যে এই বছরের 1425-এর শেষ ভূতস্থান এবং নতুন একটা বছরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এবং নতুন বছর মানে হচ্ছে বৈশাখ, বৈশাখ মানে উত্তপ্ত দিন, উত্তপ্ত রাত, কিন্তু এখনো পর্যন্ত ওয়েদারের সেই চেঞ্জটা কিন্তু এখনো আসছে না। তো সেটা একদিক দিয়ে ভালোই হয়েছে, এবং বৃষ্টি হলেই আমার কাছে যেটা মনে হয় যে অফিসের সময় না হয়ে অন্য যে কোনো সময় হলে আমার কাছে খুব ভালো লাগে। বাসায় ফেরার সময় এবং অফিসে আসার সময়, এই দুটো সময় বাদ দিয়ে বৃষ্টি হলে বৃষ্টি ভালোই লাগে, এবং আমার ধারণা যে সবাই এনজয় করেন বৃষ্টি। তো বৃষ্টি যেখানে হচ্ছে এই মুহূর্তে সেখানে তো ভূতাসন জমজমাট হবেই, এবং যেখানে হচ্ছে না সেখানে ওয়েদারটা এতটা গরম না যে খুব অস্থির লাগবে। না যদি অস্থির লাগে ভূতাসনে কনসেন্ট্রেট করে দেখবেন যে অস্থিরতা কমে গেছে। এবং আমি যেটা বলবো যে নতুন বছরটা নতুন সম্ভাবনা নিয়ে আসুক সবার জীবনে, এবং পুরনো যে বছরটা যেটা চলে যাচ্ছে সেই বছরে যে সমস্ত অপ্রাপ্তি, যে সমস্ত না পাওয়া, যে সমস্ত খারাপ লাগা, যে সমস্ত কষ্ট লাগা, সেই সমস্ত যা কিছু নেগেটিভ সব কিছু দূর হয়ে যাক। এবং আমি নতুন বছরে আমার প্রত্যাশা থাকবে যে আমি দেখতে চাই আমরা সবাই সবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এবং আমাদের দেশের প্রতিটি মানুষ আমার বিশ্বাস করি আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ায় বিশ্বাস করি, এবং আমরা আমাদের নিজেদের অবস্থান থেকে আমাদের নিজেদের দায়িত্বগুলো যেন পালন করি সেই প্রত্যাশা থাকবে। এবং আমি চাই নতুন বছরে এইরকম একটা সময় আসবে যখন টেলিভিশন খুলে বা নিউজ পেপার খুলে আমরা কোনো নেগেটিভ নিউজ দেখব না। আমি জানি আপনারা বুঝতেই পারছেন আমি কোন সমস্ত বিষয় নিয়ে কথা বলছি, এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা দেখতে চাই না, এবং আমি কষ্টের কথা বলতেও চাই না। বছরের এই শেষ সময় আমরা শুরু করতে চাই আজকের ভূতাসন, এবং ভূতাসনে আমরা চাই আপনাদের সাথে আপনাদের ঘটনাগুলো শুনতে, এবং আপনাদেরকে অনেক ঘটনা শোনাতে যারা আমাদের কাছে অতিথি আছেন তাদের মাধ্যমে। এবং আমি বলবো প্রথমে কীভাবে আমাদেরকে কমিউনিকেট করবেন সেটা জানিয়ে দেবো। আমাদেরকে যদি ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@bhutfm.fm, which is bhutfm@radioafoa.fm, তার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো যে আপনি সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। আর সেই সাথে আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে আপনারা সবাই জানেন, এবং সেই ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/radio.fm and www.facebook.com/footfm.russell। এখানে এসে আমাদের যে পোস্ট আছে সেই পোস্ট আপনি লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন আপনার সমস্ত কথা, যা কিছু আপনার ইচ্ছা। তো আমরা এছাড়াও টুইটারে তো আপনারা জানেনই আমাদের যে টুইটার পেজটা রয়েছে আর্যের আস্তাবল, সেখানে আপনারা এসে কিন্তু আমাদের পোস্টের নিচে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন আপনাদের কথা। এবং আজকে শুরুতেই আমি শুরু করতে চাই একটা ঘটনা দিয়ে, এবং এই ঘটনাটি একটা ইমেইল। আমি জানি না যে কতটা মানে আপনাদের কেমন লাগবে। আমি এই সপ্তাহে দুটো ইমেল সিলেক্ট করেছি, তার মধ্যে এটি একটি, চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মিনহাজুর রহমান শান্ত বলছি, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে। এই ঠিকানা গোপন রাখবেন। আপনি আগে বলে দিয়েছেন, পরে বলছেন ঠিকানা গোপন রাখবেন, আগে বলতে হবে ঠিকানা গোপন রাখবেন। আচ্ছা, আমার দেশের বাড়ি বগুড়া জেলার। আচ্ছা, এটা মনে হয় গোপন রাখতে বলেছেন উনি। আচ্ছা, না বলবো না। আমি জানি আপনি ভালো মানুষ, ভালোর দলে, তাই বলা দরকার নাই কেমন আছেন। নিশ্চিত হয়েই বললাম আপনি ভালো আছেন। খুব ইচ্ছা ছিল স্টুডিওতে যে ঘটনা বলার, কিন্তু সময়ের অভাবে হলো না। একটা ঘটনা পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। যাই হোক, 2013 সাল থেকে আমি ভূতাসমের নিয়মিত শ্রোতা, তবে আমার পাঠানো এটা প্রথম ঘটনা। জানি না কতটা ভয়ঙ্কর, তবে তিনি আশা করছেন ঘটনাটি অসাধারণ হয়ে উঠবে, ভালো লাগলে পড়ে শোনাতে বলছেন। ইমেলটা যদি একটু বড়, কিন্তু খুব রহস্যময়, যার উত্তর আমি আজও খুঁজে বেড়াই। যাই হোক, সরাসরি আমি আমার ঘটনার দিকে চলে যাচ্ছি। আমার এই ঘটনাটা একটা ট্রেনের ইঞ্জিনকে নিয়ে। আমার এই ঘটনাটা আমার দুলাভাইয়ের কাছ থেকে শোনা। বলে রাখা ভালো, আমার দুলাভাই একজন ট্রেন চালক। রেনের ভাষায় যাকে বলে লোক মাস্টার। ওকে, আই ডিডন্ট নো দ্যাট। দুলাভাই যেভাবে বলেছেন আমি ঠিক সেইভাবেই বলছি। দিন তারিখ ঠিক মনে নেই, 2017 সালের মার্চ মাসের কোনো একদিন আমি ট্রেন নিয়ে যশোরের কোনো একটা জায়গায় সীমান্ত এক্সপ্রেস ট্রেনকে ক্রসিংয়ের জন্য অপেক্ষা করছিলাম। এই সময় ট্রেনের ইঞ্জিন হঠাৎ করে সাউন্ড করে এবং বেড়েই চলছিল সেই সাউন্ডটা, এবং আমি ভাবলাম যে ভ্যাকুয়াম হয়তো মনের ভুলে বন্ধ করিনি, কিন্তু পরে দেখলাম যে না, সব কিছু ঠিকই আছে। তাহলে হঠাৎ করে আরপিএম বেড়ে যাওয়ার কারণ কি বুঝতে পারলাম না, তবে বিষয়টা সহজভাবে নিলাম। তখন আমার মনে প্যারানর্মাল কোনো কিছু আসেনি, একটু পর আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল। আমি আসল ঘটনা ঘটল এরপর, কোটচাঁদপুর নামক একটা স্থানে একটু পরে যেই অনেক দূর থেকে ট্রেনের হেডলাইটের আলোয় দেখলাম একটা সাদা কাফনের কাপড় পরা মহিলা, এবং তার অবয়ব, তার মুখ বিভৎস ও কালো, চুল এত লম্বা যে একটা পুকুরের ভেতরের দিকে নেমে গেছে। অবয়বটি বারবার ট্রেনের সামনে আসতে আসতে হঠাৎ মিলিয়ে যাচ্ছিল। আমি ভাবলাম হয়তো সারা রাত ডিউটি করতে হয়, তাই হয়তো হ্যালুসিনেশন হচ্ছে। আমার সাথে আরেকজন ট্রেনের ড্রাইভার থাকে, আমি তাকে বললাম যে ভাই আপনি একটু সামনে দিকে দেখবেন, আমি চোখ মুখটা ধুয়ে নিই। বলে আমি সাথে থাকা বোতল দিয়ে চোখ মুখটা ধুয়ে নিলাম আর উজু করে নিলাম, যেহেতু একটু পর নামাজ পড়তে হবে। সহকারী লোকমাস্টারটা বলছে, ভাই একটা জিনিস লক্ষ্য করেন যে ট্রেনের গতিবেগ 28-30, কিন্তু আমরা রাস্তার সামনে যাচ্ছি না। সত্যি তো দেখলাম আমরা যেখানে ছিলাম সেখানেই আছি, পাশে একটা বট গাছ আছে, আমরা সেখানেই আছি। আমি ভালো করে দেখলাম যে ট্রেন চলছে না, ট্রেন যে চলছে না প্রমাণ জানালার পাশ দিয়ে হাত দিলেই হাত ভেঙে যাওয়ার উপক্রম হয়ে যায়, কিন্তু হাতে রাস্তা, কিন্তু তাহলে রাস্তার সামনে যাচ্ছে না কেন, অর্থাৎ ট্রেন চলছে কিন্তু আমরা সামনে যাচ্ছি না, এবং জানালাতে যখন হাত বাইরে দেওয়া হচ্ছে তখন বোঝা যাচ্ছে ট্রেন চলছে, কিন্তু সেই একই দৃশ্যপট। আমি দোয়া কালাম পড়ে শরীর বন্ধ করে আবার সামনে দেখতে দেখলাম যে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কিছু দূর যাবার পর আবার সেই অবয়বটা, কিন্তু সে হাঁটছে আর সামনের দিকে আসছে, আর সামনে এসেই যেন ট্রেনের ভেতর মিলিয়ে যাচ্ছে। কি বিভৎস তার মুখ, দেখলেই গা শিউরে ওঠে। তবু আমি পাত্তা না দিয়ে নিজেকে বোঝালাম যে আমার সব দেখলে চলবে না, আমার কিছু হলে এই ট্রেনকে কে নিয়ে যাবে গন্তব্যে। তাই অনেক ভেবে নিজেকে বোঝালাম, কিন্তু শীতের রাতেও আমি ঘেমে একাকার, গেঞ্জি ভিজে গিয়েছে, গা দিয়ে ঘাম ঝরছে, বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। পাশের ড্রাইভারটা ভয়ে চুপ করে মাথা নিচে নামিয়ে দোয়া পড়ছে, আমরা দুজনই যেন অসহায় তখন। তবু আমি সাহস করে এক বোতল পানি খেয়ে দোয়া দুরুদ পড়ে সামনে তাকিয়ে সিগন্যালের দিকে তাকিয়েছিলাম। দেখলাম সিগন্যাল কেবিনের পাখায় সেই অবয়বটা বসে আছে এবং আমার দিকে কি বিভৎস একটা হাসি দিয়ে তাকিয়ে আছে, আর কে যেন আমার কানে কানে ফিস ফিস করে বলছে, থামা, নাহলে আমি থামিয়ে দেব। কিন্তু আমি 7-5 না ভেবে আয়তল কুস্তি পড়তে শুরু করলাম আর সেই অবয়বটা অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পর হঠাৎ দেখি রাগান্বিত লাল চোখে সে আমার দিকে তাকিয়ে আছে, সামনে এগিয়ে আসছে আর বিভৎস হাসি দিচ্ছে। হঠাৎ মনে হলো ট্রেনের সামনের ইঞ্জিনে কে যেন কি দিয়ে একটা ধাক্কা দিল আর ইঞ্জিনের হোস পাইপ থেকে একটা অংশ ফেটে উধাও হয়ে গেল, ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে গেল। ঠিক একটু পর ইমার্জেন্সি ব্রেক করতে হলো, তখন যাত্রীদের ভেতরে হইচই পড়ে গেল যে ট্রেন অ্যাক্সিডেন্ট করেছে। আমি নেমে পাইপ জোড়া দিয়ে আবার 40 মিনিটের মতো সময় পার করে ইঞ্জিন স্টার্ট দিলাম, তারপর এক সময় খুলনা গিয়ে পৌঁছালাম কোনো বাধা ছাড়াই। কিন্তু ইঞ্জিনের ভেতর বসে ভাবছিলাম কি হলো আজ এটা আমার সাথে। অবাক করা বিষয় হলো আমি স্পষ্ট দেখলাম মহিলা অবয়বটি ট্রেনের সামনে ধাক্কা খেল, ইঞ্জিনের সামনে চাকার ভেতর দিকে গেল আর তার ধাক্কায় পাইপ ফেটে গেল, আর আমি সেই পাইপ জোড়া দিয়ে আবার ইঞ্জিন চালু করে ট্রেনকে সামনে পেছনে আনলাম। কিন্তু সেই মহিলা কোথায়, যার সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিনের পাইপ ফেটে গেল? সেই মহিলার অবয়ত্রী কোথায় গেল? মাথার মধ্যে শুধু এটাই ঘুরপাক খাচ্ছিল। লাইট ধরে পুরো ইঞ্জিনের চারপাশে দেখলাম, না, কোথাও কিছু নেই। তাহলে আমার প্রশ্ন যে কার সাথে ধাক্কা লাগলো আর এত শক্ত লোহার পাইপ কিভাবে ফেটে গেল? আবার কে আমাদের ট্রেন থামাতে বলল? আমি কাকে দেখলাম? সব প্রশ্ন আজও আমার মাথায় ঘুরপাক খায়, কিন্তু আমি আজও কোনো সঠিক উত্তর পাইনি। আপনাদের কাছে থাকলে জানাবেন, গুছিয়ে লিখতে না পারায় ক্ষমা চাচ্ছি। অনেক ধৈর্য ধরে পড়ার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। ধোতাজমের সাথে থেকে অনেক মজার সময়, অনেক মজার ভয় উপহার দিবেন। আমার কাছে ট্রেনের আরেকটা ঘটনা আছে, চাইলে লিখে পাঠাবো। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম সালাম, এবং আশা করছি যে আপনার পরবর্তী ঘটনাটা আমরা খুব দ্রুতই পেয়ে যাব, এবং সেটা আমরা আমাদের যারা লিসনার আছে তাদেরকে আমরা শোনাতে পারবো। তো যাই হোক, আমরা এখন চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে, এবং তার ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনা, এবং আপনি চাইলে আপনার নাম কোথা থেকে এসেছেন সেটা নাও বলতে পারেন, সরাসরি আপনার ঘটনাতে যেতে পারি। অ্যান্ড থ্যাংকস ফর কামিং, অ্যান্ড আশা করছি যে আমি আপনার ঘটনাটা অফ এয়ারে শুনেছি, ফ্যান্টাস্টিক, এবং আশা করছি যারা শুনছেন তাদেরও ভালো লাগবে। চলুন শুনে আসি আপনার ঘটনা।
হ্যালো আসাদ ভাই, হ্যালো লিসনার্স, আমি নাফিজা, আমি ধানমন্ডি থেকে এসেছি। স্টোরিটা আসলে স্কেরি না ঠিক, বাট আই থিঙ্ক ইটস বিট অফ প্যারানর্মাল তো হবেই, আমি ঠিক আসলে আনসারটা জানি না। তো আমি যেরকমভাবে ইনসিডেন্টগুলো ঘটেছে সেরকমভাবে বলার চেষ্টা করছি। আমি 2015 ধানমন্ডিতে খুব একটা জনপ্রিয় এলাকাতে মুভ ইন করি আমার ছেলের সাথে। তো অ্যাপার্টমেন্টটা যেটাতে আমরা মুভ ইন করি সেটা বেশ পুরানো একটা বিল্ডিং, 15-20 বছর তো হবে মিনিমাম। তো সেই অ্যাপার্টমেন্টে যখন আমরা মুভ ইন করি, এভরিথিং ওয়াজ ফাইন আপ আনটিল লাস্ট ইয়ার 2018 ডিসেম্বরে ফার্স্ট ইনসিডেন্ট হয়। তার আগে আমি ছোটোখাটো আওয়াজ টাওয়াজ পেতাম, যেরকম ফার্নিচার ড্র্যাগ করা বা চেয়ার, মনে হচ্ছে আমি কিচেনে লিভিং রুমে আমার ডাইনিং স্পেসে আমার ডাইনিং চেয়ারটা কেউ ড্র্যাগ করলে যেরকম একটা আওয়াজ হবে সেরকম আওয়াজ প্রায় পাই, মানে আওয়াজটা খুবই কাছে মনে হয়। আবার এত রাতে হয় যে ওই আওয়াজগুলো এত রাতে কেউ নিশ্চয়ই ভারী কিছু মুভ করবে না। তো যাই হোক, আই ইগনোর, বাট লাস্ট ডিসেম্বরে যেটা হলো সেটা হচ্ছে যে আমার ছেলের ঘরে খাটটা আমি বিক্রি করার জন্য খাটের ফ্রেমটা যাতে আলাদা করে ফোমটা আমি মাটিতে রেখেছিলাম, এবং ফোমের উপরেই আমরা কিছুদিন শুই, মানে ও কিছুদিন শোয়। তো এক রাতের কথা, আমি ওকে ঘুম পাড়াচ্ছি, এবং লাইক ইউ সিন আমি দুই কানে তিনটা গোল্ডের রিং পরি, খুব পাতলা চিকন রিং, বাট এটা পোষালা রিং না, এটা জাস্ট মানে চাপ দেওয়া আর কি। তো ওকে ঘুম পাড়ানোর সময় একটা বাম কানের মিডল রিংটা হঠাৎ করে আমার হাতে খুলে আসে। তারপর ঠিক আছে, খুলে এসছে, আমি ওকে ঘুম পাড়িয়ে আমি পরে পড়ে নেব। তো ওতে চিন্তা করে আমি আমার পাশে মাটিতে গল্পের বই ছিল তার উপর রেখে আমি ওকে ঘুম পাড়ালাম। তারপরে আই ওয়াজ ভেরি টায়ার্ড, আমি কমপ্লিটলি ওটার কথা ভুলে যাই, এবং ভুলে যাই আমার তিন চার দিন পরে, ইনফ্যাক্ট আরও বেশি পরে, হঠাৎ করে একদিন মনে পড়ে আল্লাহ আমার কানের দুলটা তো ওইখানে রেখেছিলাম। কিন্তু এই সময়টার মাঝে আমার খাটের ফ্রেমটা মিস্ত্রি এসে নিয়ে গিয়েছে, এবং যেহেতু মিস্ত্রি, আপনারা সবাই জানেন যে একটা ঘরে ফার্নিচার মুভ করলে আমাকে ন্যাচারাল ওই ফোমটা উঠাতে হয়েছে, বেডশিট, পিলো, কমফোর্টার সবই সরাতে হয়েছে, জায়গাটা ওপেন করে দিতে হয়েছে, তারা সেটা এসে সরিয়ে নিয়েছে। তারপর আমি পুরো ঘর পরিষ্কার করেছি, নোট ফোনটা আবার জায়গায় রেখেছি, বেডশিট দিয়েছি। এবং এর মধ্যে বলে রাখি, আই ডোন্ট হ্যাভ এনি মেট, তো এমন না যে দুইটা মেয়েটা চুরি করবে। বা আমি ভাবলাম যে হঠাৎ করে যখন মনে পড়লো, আমি তাও দৌড়ে গিয়ে দেখলাম রুমটাতে আছে কিনা কোথাও, কিন্তু আমার মনে হলো আচ্ছা এমনও হতে পারে যে মিস্ত্রি চোখে পড়েছে, সে পিক করে নিয়ে চলে গিয়েছে। এবং আমার খুব মনটা খারাপ হলো যে বলে যে সোনার জিনিস হারানো ঠিক না, আমার এটা অনেক বছর ধরে আমি এটা পড়ি, সব সময় পড়া থাকে। আই ওয়াজ ভেরি আপসেট। হ্যাঁ ঠিক আছে, আমি জানি পাবো না, তাও রুমটা ভালো মতো একটু দেখলাম। তারপর আমি মন খারাপ করে আমি আই ওয়েন্ট ব্যাক টু মাই ওয়ার্ক। তারও কিছুদিন পরে আমি একদিন বিছানাটা, ইমাজিন করেন যদি কেউ একটা বিছানা ঝাড়ে, তার উপর বিছানার শীতটা একদম টান টান করে রাখা, এবং আমার বিছানাতে শুধু দুইটা বালিশ আছে আর কিছু নাই, বেডশিটের কিছু নাই। তো আমি বিছানাটা ঠিক করে আমি আই ওয়েন্ট ব্যাক টু দ্য রুম ঝাড়ু দেওয়ার জন্য। তখন আমি দেখলাম যে খাটের উপর একটা কি জানি চকচক করছে। তো তাও আবার মানে পায়ের দিকটাতে, লেফট সাইডে পায়ের দিকটাতে একটা জিনিস শাইন করছে। তো আমি আগে গিয়ে দেখলাম অ্যান্ড মাই ইয়ারিং ওয়াজ দেয়ার, হ্যাঁ ম্যাজিক্যালি জাস্ট অ্যাপিয়ার্ড ওইখানে। তো আই ওয়াজ লাইক, আমি বুঝতে পারছিলাম যে এটা কি আমার নেওয়া ঠিক হবে কি না, পড়া ঠিক হবে কি না। বাট মানে আই ওয়াজ সো হ্যাপি, ফার্স্ট থিং আই সেড ইজ লাইক, হুয়েভার রিটার্ন ইট টু মি থ্যাংক ইউ, অর হাউএভার ইট ম্যাজিক্যালি কেম ব্যাক টু মি থ্যাংক ইউ। হ্যাঁ আমি জানতেও চাই না কিছু না, বাট আই ওয়াজ জাস্ট হ্যাপি যে আমি আমার ইয়ারিংটা পেয়েছি। আমি ওটা পরেও নিলাম, পরে বাট ফাইন ওটার কথা ভুলে গেলাম। তারপর আবার জানুয়ারি মাসে আই ওয়াজ গেটিং রিম্যারিড, সো বিয়ের শপিংয়ের জন্য আই ওয়েন্ট টু মার্কেটে, গোল্ডের দোকানে গেলাম। তখন আমার মানে তখনকার বয়ফ্রেন্ড এখন হাজব্যান্ড, সে আমার হঠাৎ করে কানের দিকে তাকিয়ে বলে, আচ্ছা তোমার এই ইয়ারিংটা কোথায়, ইটস মিসিং। তো আমি বললাম ও শিট, এটা আবার সেম ইয়ারিংটাই মিসিং। হ্যাঁ তা আমি ভাবলাম যে এইটা তো এখন পাওয়ার কোনোই উপায় নাই, বিকজ আমি ফার্স্টলি জানি না যে কোথায় কখন এটা খুলে গিয়েছে, গাড়িতে হতে পারে, মার্কেটে হতে পারে, বা ইভেন বাসাতেও হতে পারে, সেম কেস যে পরিষ্কার করার সময় আমি ফেলে দিয়েছি। সো আই কমপ্লিটলি ফরগট অ্যাবাউট ইট, ঠিক আছে গিয়েছে গিয়েছে, আমার মন খারাপ। তারপরের দিন আই হ্যাড আ স্মল মেহেন্দি ওকেশন বাসাতে, তো আমার হাতে দুই হাতে মেহেন্দি দেওয়া, মেহেন্দিটা ড্রাই হয়েছে, আমি ধুতে যাব বাথরুমে। তো তার আগে যেহেতু মেহেন্দির গুড়া টুড়া বাথরুমে পড়েছিল, আমি পরিষ্কার করে বাথরুমটা আমি বের হয়েছি যে আবার আমি রিএন্টার করবো বাথরুমে। ইমাজিন বাথরুমের সাদা টাইলস ক্লিন, ফ্লোরটা কিছু নাই, আমি ঢুকতে দেবো ঠিক বাথরুমে, মানে দরজার মুখে মাটিতে মাঝখানে আমার ইয়ারিংটা পরা, সেম ইয়ারিং। আমি মানে আই ডিড নট নো হোয়াট টু সে, মানে আগেন সেম জিনিস হ্যাপেন, যেহেতু ক্লিন সার্ফেস, একটা পরিষ্কার জায়গার উপর আমার ইয়ারিংটা জাস্ট রাখা। তো আমি তাড়াতাড়ি ওটা উঠিয়ে নিয়ে আমি আর কিছু চিন্তা করলাম না, আগে আমি খুব হ্যাপি
যে আপনি বলছিলেন যে কিছু করে ওটা ক্লিন করা হয়েছে।
এক্স্যাক্টলি, আমি তার আগে ফ্লোরটা লাইক আই সেড আমার তো মানে হেল্প নাই, সো আমি নিজেই ক্লিন করে বের হয়ে আসছি বাথরুম থেকে, এবং আমি আবার যাব আমার হাতটা ধুতে। তো তখন আমি যখন বাথরুমে ঢুকতে যাব, ঠিক তখনই আমার পায়ের কাছে আমি দেখলাম কি শাইনি, তো মাই ইয়ারিং ইজ রাইট দেয়ার। তো আমি বললাম যে ইয়ারিংটা এখানে কী করে আসলো, এখানে তো আসার কথা না, কারণ মানে আমি সোনার দোকানে গিয়েছি তার একদিন দুদিন আগে, তারপর তখন আমি নোটিস করছি আমার কানে দুলটা নাই। সো আই কেম ব্যাক, তারও অবভিয়াসলি অনেকবার বাথরুমে গিয়েছি, বের হয়েছি, কিছুই নাই। তো তখন ওই জিনিসটা ওখানে কোথা থেকে আসলো,
এবং একটা ফ্লোরের উপরে যদি থাকে আপনি আগেও দেখতে পেতেন, যদি ধীরে ধীরে পড়ে দেখতেন।
আমি যখন ক্লিন করলাম তখনও তো আমি দেখতে পেতাম, কিন্তু পেলাম না তখন, যাই হোক মানে আমি তো জাস্ট আই ওয়াজ জাস্ট হ্যাপি যে ওটা আমি পেয়ে গিয়েছি। তো এটা আমার কাছে খুবই অবাক লাগলো, এবং যেহেতু মানে বাসাটা ওল্ড, সেহেতু হতেই পারে যে কোনো কিছু আছে সেখানে, বাট ইটস নট হার্মফুল, যেহেতু আমাকে জিনিসটা সে রিটার্ন করে দিয়েছে, সো আই এম থিঙ্কিং যে সে ভালো। এবং আমি বাসায় ঢোকার আগে মানে মুভ ইন করার আগে আমি বাসাটা বাঁধিয়ে নিয়েছিলাম একজন হুজুরকে দেখে, বিকজ তখন আমি আমার ছেলেকে নিয়ে একা থাকবো দেখে, প্লাস আমি কোরআন শরীফও রেখে দিয়েছিলাম বেশ কিছুদিন আগে মুভ ইন করার, প্লাস আমি যেটা শুনেছিলাম যে নতুন কোনো জায়গাতে মুভ ইন করার আগে if you leave একটা পানি বোতল, যদি আপনি
খুব ইন্টারেস্টিং একটা, হ্যাঁ
একটা পানি বোতলে পানি ভরে, সে মামের একটা বোতলে যদি পানি ভরে বোতলটা সিল করে আপনি রেখে দেন কোন একটা জায়গাতে, কয়েকদিন পরে এসে ওই পানিটা চেক করতে পারেন। ওই পানিটা যদি আপনার বাসাতে কোনো ব্যাড এন্টিটি থাকে, মানে খারাপ স্পিরিট বা ব্যাড এনার্জি বেসিক্যালি, ওই পানির লেভেলটা অটোমেটিক্যালি কমে যাওয়ার কথা, এটা আমি শুনেছি। তো আমি ভাবলাম যে ওয়াই নট ট্রাই ইট। তো আমি ওই বাসাটাতে মুভ ইন করার আগে প্রায় সপ্তাহখানেক ওরকম রেখে দিয়েছিলাম পানির বোতলটা, বাট এসে দেখলাম যে না, ওটা কিছু হয় না, ওইরকমই আছে। তো দেন আই রিয়েলাইজ না, ঠিক আছে, ওরকম খারাপ কিছু।
আপনার ছেলের সাথে একটা ঘটনা ঘটেছিল, আপনি বলছিলেন।
ছেলের সাথে ঘটেছে সেটা হচ্ছে যে ওটা একদম রিসেন্ট, ইনফ্যাক্ট লাস্ট উইকেই। তো লাঞ্চ বক্সে আমি টিফিন টিফিন রেডি করে ওকে স্কুলে রওনা করে দেওয়ার পর আমার মনে পড়েছে যে আচ্ছা, আমি তো ওর লাঞ্চ বক্সে একটা ফর্ক দিতে ভুলে গেছি, কাঁটা চামচ তো দিই নাই। তো আমি তখন বললাম আল্লাহ ভুলে গেলাম, ও কী করে খাবে। তারপর স্কুলে থেকে ওকে পিক করার পর আমি বললাম যে আরশান, আমি আই এম সরি, আমি ভুলে গিয়েছি, তোমার লাঞ্চ বক্সে তো আমি ফর্ক দিই নাই। তো বলেছে না, একটা ফর্ক ছিল। আমি বললাম যে কীভাবে, আমি তো ভুলে গিয়েছিলাম দিতে, আমি তো দিই নাই, আমি নিজে জানি যে আমি দিই নাই, হ্যাঁ, আই প্যাকড এভরিথিং বাট আমি ফর্কটা দিই নাই। তো তারপর তাড়াতাড়ি বাসায় আসার পর আমি খুলে দেখি যে ঠিক একটা সাদা ডিসপোজেবল কাঁটা চামচ লাঞ্চ বক্সের মধ্যে। তো সে ওটা ইউজও করেছে অল দ্যাট, তখন এটাও আমাকে একটু ফ্রিক আউট করলো, বাট আগেন আই ওয়াজ হ্যাপি যে যেই থাকুক আমাকে হেল্প করছে আর কি, যে আমি ভুলে গেলেও তার মাথায় ওটা আছে যে ওটা সে ওইখানে দিয়ে দিয়েছে। তো যেহেতু এটা আমাকে কোনো ক্ষতি করছে না বা কিছু না, তো আমি আসলে বদার্ট না, কিন্তু তারপর অ্যাট দ্য ব্যাক অফ দ্য হেড তো থাকেই যে কিছু একটা আওয়াজটা কোথার থেকে ফর ইনস্টেন্স আসে এত রাতে। তারপর মনে হয় মাঝে মাঝে যে ওপরে মাথার কাছে মনে হয় যে মার্বেল কেউ ফেলে যেমন কটকট কটকট একটা আওয়াজ হয়, সেরকম একটা আওয়াজ হয়, বা হেভি ফার্নিচার টানলে যেরকম আওয়াজ হয় ওরকম হয়। তো আমি আমার নেইবারদেরকেও জিজ্ঞেস করছি যে আপনারা কিরকম কোনো আওয়াজ করছেন বা কিছু, তো ওনারা বলছে যে না এত রাতে, আর এত রাতে আসলে কাকে জিজ্ঞেস করবো, 12:30, 1 o'clock যদি এরকম আওয়াজ হয় এত রাতে তো কাউকে জিজ্ঞেস করা যায় না। তো এগুলা হয়েছে, প্লাস আমি পরে জানতে পারি যে আমার যে ফ্ল্যাটটাতে আমি আছি সেটা বেশ কিছুদিন কেউ ছিল না, প্রায় 2 বছর হয়তো বা হবে এরকম খালি ছিল। তো এমনও হতে পারে যে খালি বাসা থাকলে অনেক সময় অনেক কিছু সেখানে, হ্যাঁ, জায়গা নিতে পারে। তো এটাই আর কি।
I'll get back to you. আমরা শুনলাম আমাদের প্রথম যে ঘটনাটি, এবং এই ঘটনাটি আশা করছি আপনাদের ভালো লেগেছে, এবং আমরা পরবর্তীতে আরো ঘটনায় যাব। এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের যে লিখেছেন আপনারা বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন পেজে, সেগুলো একটু পড়ে ফেলি। আমি দেখতে পাচ্ছি যে বিশাল ফিরোজ আমাদের সাথে আছেন গোপালগঞ্জ থেকে। আমি টুইটার থেকে শুরু করছি আজকে, এবং আপনার টুইটার জানেন যে @_bhutasam, এখানে গেলে আপনি পেয়ে যাবেন। মোহাম্মদ তৌফিকুর রহমান খুলনা থেকে দেখতে পাচ্ছি যে আমাদের সাথে বলছেন যে ইমেলটা বেশ ভালো ছিল আমাদের সাথে। দেখতে পাচ্ছি মোহাম্মদ রাফিউর রহমান আছেন আমাদের সঙ্গে, আহমেদ দোবের আমাদের সঙ্গে আছেন, এবং ফার্স্ট স্টোরি ওয়াজ ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের এখানে লেখার জন্য। মোহাম্মদ গোলাম রাব্বানি আমাদের সঙ্গে আছেন নীলফামারি থেকে, তিনি তার ফ্রেন্ডদের সাথে আমাদেরকে শুনছেন। আশিক আছেন আমাদের সাথে, এবং তিনি বলছেন যে শুক্রবার রাত ভূত এফএমের নামে। তারিক ইসলাম আমাদের সঙ্গে আছেন, তিনি আছেন নাটোর থেকে আমাদের সঙ্গে আছেন। দেখতে পাচ্ছি চট্টগ্রাম সাতকানিয়া থেকে শুনছেন এম সাইদ আমাদের সঙ্গে আছেন, এমডি আইফুর রহমান আমাদের সঙ্গে আছেন। দেখতে পাচ্ছি এছাড়াও মিয়াত হাওলাদার, এবং তিনি ঢাকা থেকে শুনছেন আমাদের সঙ্গে আছেন। দেখতে পাচ্ছি এছাড়াও ইশতিয়াক আহমেদ অপু, তিনি নোয়াখালী থেকে শুনছেন। এম এন আর নাইম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এবং তিনি ভাঙ্গুড়া থেকে শুনছেন আমাদের সঙ্গে আছেন। দেখতে পাচ্ছি এছাড়াও এম এইচ সোহাগ, এবং আমাদের সঙ্গে আছেন। দেখতে পাচ্ছি মাহিম আহমেদ চৌধুরী আছেন আমাদের সঙ্গে। এছাড়াও দেখতে পাচ্ছি এ এইচ এ ওমর ফারুক, এবং অনেক ধন্যবাদ, সুন্দর ঘটনা সেটা তিনি লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে আছেন। দেখতে পাচ্ছি এছাড়াও আরও অনেকেই এই মুহূর্তে দেখতে পাচ্ছি সাগর আছেন আমাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আছে নাম নেই শুধুমাত্র ফোন নাম্বার দিয়ে আমাদের সঙ্গে আছেন এম জি মেহেদি হাসান রোমান আছেন আমাদের সঙ্গে, সঞ্জিদা রহমান নিশি এবং আমাদের সঙ্গে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি আবু নোমান ফয়সাল, আছেন তারেক ইসলাম আমাদের সঙ্গে, এছাড়াও আমাদের সঙ্গে আছেন তাহমিনা আফরিন তুলি সহ আরও অনেকে, এছাড়াও এম জে আরিফুল জামান আমাদের সঙ্গে আছেন রংপুর থেকে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ রাফিউর রহমান সহ আরও অনেকে। থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সঙ্গে আছেন। আমাদের যে রেডিও ফুটির যে পেজটা, রেডিও ফুটির পেজেও আপনারা আছেন, এবং আমাদের ভূত এফএমের যে পেজটা সেখানেও আমি দেখতে পাচ্ছি অনেকে লিখছেন আমাকে, এবং আমি দেখতে পাচ্ছি অরূপ দাস আছেন সাতকানিয়া মাগুরা থেকে আমাদের সঙ্গে আছেন, আর এই শিববীর শিশির তিনি আছেন এবং তিনি লিখছেন আই লাভ ভূত এফএম, আমাদের সঙ্গে আছেন সাইফুল ইসলাম সাহিব বক্সবাজার থেকে শুনছেন, এমডি মারুফ আলী আমাদের সঙ্গে আছেন, এমডি মাহফুজুর রহমান সানভি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন তুহিন তুষার, নূর আলম আবির আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রানা শেখ, এছাড়াও এমডি মেহেদি হাসান সজল আমাদের সঙ্গে আছেন, দিন মোহাম্মদ বর্ণ আছেন আমাদের সঙ্গে, এম আই মুন্না আমাদের সঙ্গে আছেন, সারফান আহমেদ নিশাদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও দেখতে পাচ্ছি রানা শেখ আছেন, আশিকুর রহমান আশিক আমাদের সঙ্গে আছেন, তৌসিফ হাসান শুভ্র আই লাভ ভূত এফ এম ভেরি মাচ থ্যাংক ইউ সো মাচ, সাদিয়া নওরিন আমাদের সঙ্গে আছেন এবং তিনি ভূত এফ এম শোনেন, দিস ইজ দ্য অনলি শো যেটা তিনি রেগুলার শোনেন, থ্যাংক ইউ সো মাচ, তাশা তাবাসুম রিয়া আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আবদুল্লাহ ফারুক আছেন, সাবিলা অরিন আমাদের সঙ্গে আছেন, অপসরি পিয়া, এছাড়াও তোফাজ্জাল হোসেন আমাদের সঙ্গে আছেন, এমডি মারুফ আলী আমাদের সঙ্গে আছেন, আরও অনেকেই এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আশা করছি বাকিটা সময় আমাদের সঙ্গে থাকবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফ এম রেডিও ফুর্তি ডট এফ এম, উইচ ইজ বিএইচডব্লিউটি এফ এম @ radio@ofoi.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে, ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই, যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আমাদের কাছে ঘটনাটি। আমাদের যে ফুটপির যে ফ্যান পেজ রয়েছে সেখানে সানা হাসিন তাকওয়া আমাদের সঙ্গে আছেন, এস এম মামুন রেজা আমাদের সঙ্গে আছেন, পারভেজ তামিম আমাদের সঙ্গে আছেন, তশরিফ রাজ রাহাত আমাদের সঙ্গে আছেন, নুসরাত মিম আমাদের সঙ্গে আছেন, এমডি সাজ্জাদ আমাদের সঙ্গে আছেন, এছাড়াও দেখতে পাচ্ছি তুহিন তুষার, এছাড়াও শিকদার সুপ্রিয় আমাদের সঙ্গে আছেন, সঞ্জিদা সুমি আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি এছাড়াও সুমন দাস আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি তানহা তাবাসুম রিয়া আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি ফাহিম আহমেদ অমিও আকিব আমাদের সঙ্গে আছেন, নাবিল ইসরাত আমাদের সঙ্গে আছেন, রাতুল মাহবুব সহ আরও অনেকে, থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সঙ্গে আছেন, এবং আশা করছি যে আপনারা সবসময় ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আমি এখন যেটা করবো, আমাদের সেকেন্ড যে অতিথি আছেন তার কাছে যাবো এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো, শুরুতেই বলবেন আপনার নাম কোথা থেকে এসছেন, তারপর আপনার ঘটনায় যাবো।
ওকে, থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া, আমি রায়ান রশিদ, এসেছি বাংলা মোটর থেকে, বর্তমানে আমি পড়ছি বিএফ শাহিন কলেজে। অ্যান্ড আমার যে স্টোরিটা, ফার্স্টে আমি স্টোরিটা স্টার্ট করতে যাচ্ছি আমার হুজুরের কাছ থেকে শোনা স্টোরিটা। আমার হুজুর হলেন মৌলানা মিজানুর রহমান আছারি এবং ওনার ছোট ভাই হচ্ছেন ফয়জুর রহমান, ওনার সাথে অ্যাকচুয়ালি স্টোরিটা হয়। হুজুর যখন স্টুডেন্ট ছিলেন তখন উনি সম্ভবত ময়মনসিংহের একটা মাদ্রাসাতে পড়তেন, তখন হচ্ছে রাত তখন 10টা বাজে, তখন রাত 10টা যখন বাজে ওনার হঠাৎ করে ওয়াশরুমে যাওয়ার দরকার পড়ে, তো উনি ওনার নিচের তালায়, উনি থাকতেন নিচের তালায়, তো নিচের তালায় হচ্ছে যেসব ওয়াশরুমগুলো ছিল হঠাৎ করে দেখেন যে সেগুলো তালাবদ্ধ। উনি বেশ অবাক হন যে আমাদের জন্য তো সবসময় ওয়াশরুমগুলো উন্মুক্ত করা ছিল, বাট হঠাৎ তালাবদ্ধ করার রিজনটা মানে উনি খুঁজে পান না, বাট উনি চিন্তা করেন তাহলে যেহেতু নিচের তালায় তালাবদ্ধ তাহলে আমরা দোতলায় যাই। তো উনি দোতলায় যখন যাচ্ছিলেন সেই রাত্রেবেলা হঠাৎ করে দেখেন একজন লাইক স্বাভাবিক একজন মানুষই, হয়তো বা সেই মাদ্রাসারই ছিল, কালো টুপি পরা, কালো পাঞ্জাবি, মানে উপর থেকে নিচ পর্যন্ত ভাই পুরাটাই কালো, ওনার পুরো লেবাসটা যা ছিল পুরাটাই কালো ছিল। তো উনি দেখে মানে বেশ কি বলবো একটা অথবা এরকম হতভম্ব হয়ে যান। তো ওই মানে ওই কালো উনি আবার জিজ্ঞেস করেন যে তুই কোথায় যাচ্ছিস, তো হুজুর তখন বলেন যে আমি ওয়াশরুমে যাচ্ছি এরকম, তখন বলে আচ্ছা ঠিক আছে যা। তো হুজুর যখন উঠছিলেন ওনাকে ফার্স্ট দেখাতেই হুজুর অনেক বেশি ভয় পেয়ে যান, বিকজ ওনার চেহারা টেহারাই ওরকম ছিল এবং ওনার বেশভূষণ এবং মানে কথাবার্তা বলার স্টাইল দেখে হুজুর এমনি অনেক ভয় পান। তো যখন উনি হাঁটছিলেন ওপরের তলায় যাওয়ার জন্য, হুজুর মানে বুঝতে পারছিলেন ওনার পেছন পেছন উনি আসছেন এবং মানে হুজুরের জন্য বেশ অনেক বেশি ভয় ছিল। তো তখন হচ্ছে উনি যখন ওয়াশরুমে ঢুকে যান, ঢুকে লাইক 3-4 মিনিট পরই স্টার্ট হয় বিভিন্ন ধরনের সাউন্ড, লাইক কেউ একজন নক করে বলছে তুই বের হ, তোকে দেখে নিচ্ছি, তুই বের হ, লাইক কেউ যদি ভাইয়া মাতাল অবস্থায় বা কেউ যদি নেশা অবস্থায় বা গলাটা যদি সাউন্ডটা অনেক বেশি ভারী হয়, সে ভারী গলায় কথাগুলো বলছিল যে তুই আজকে বের হ, তোকে দেখে নিব, তুই বের হচ্ছিস না কেন। এই জিনিসগুলো শোনার পরে হুজুর আরো বেশি ভয় পেয়ে যান এবং হুজুর তখন একটা মানে বুদ্ধি খাটান যে উনি দরজা অল্প একটু করে খুলে দেখেন যে সেই লোকটাকে এখনো আছে। উনি খুলে দেখতে পান যে মানে অল্প একটু কোনা দিয়ে দেখতে পান যে ওই মানে কোন একটা কালো কিছু, লাইক ফায়ার যেরকম ভাবে ভাসে না এরকম কোনো কিছু কালো ভাসছে, বাট মানে কোনো মানুষের অবয়ব বা মানুষ টাইপের এই টাইপের উনি কিছু দেখতে পান। তো উনি এই টাইপের তারপরে এটা দেখে আরো বেশি ভয় পান। একটা টাইমে উনি অধৈর্য হয়ে বলেন যে আজকে হয় বাঁচলে বাঁচবো, মরলে মরবো। দরজাটা খুলে দিয়ে এক দৌড়ে উনি নিচে চলে আসেন। উনি যখন নিচে ভাইয়া ওনার রুমে যাবেন, সেই টাইমে দেখেন কি ভাইয়া ওই মানুষটা যে ওই যে ওনার সাথে দেখা হয়েছিল, সে নিচে থেকে কুড়িয়ে কুড়িয়ে কয়লা খাচ্ছে এবং তার দাঁতে কয়লা লাগানো, তার দাঁতগুলো অনেক বড়, সে কয়লা খাচ্ছে। তো এটা দেখে হুজুর আরো বেশি ভয় পায়, কোনো মতো রুমে যেয়ে ওই রাত্রে ভাইয়া তার হাই লেভেলের জ্বর স্টার্ট হয়। তো যখন এই জ্বর আসতে থাকে, সকালবেলা উঠে ওই মাদ্রাসার যে প্রিন্সিপাল আছে তাকে গিয়ে বলেন এই ধরনের কথা। তো বলে যে এই টাইপের হচ্ছে যারা কি বলবো কিছু জিন থাকে, যারা হচ্ছে যাদের কাজ হচ্ছে হার্ম করা, তো তারা হচ্ছে এই টাইপের কাজ করার চেষ্টা করে। তো যারা হচ্ছে যে মাদ্রাসার ছাত্ররা খালি মাথায় যারা ওয়াশরুমে যায় তাদের নাকি এই টাইপের বিভিন্ন ধরনের সমস্যা করার ট্রাই করে। তো হ্যাঁ, এর কয়েকদিন পরে হুজুরের একটা ছোট ভাই হয়। তো ছোট ভাইটার ছোটবেলা থেকে অনেক অনেক বেশি সুন্দর ছিল, বাট ভাইয়া তার একটা প্রবলেম ছিল যে সে কথা বলতে পারতো না ছোটবেলা থেকে। তো এট এ টাইম যখন সে কথা বলতে পারতো না, তার মামা তার বাবা মা সবাই বেশ টেন্স হয়ে পড়েন। তো তারা ট্রাই করেন যে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বলে যে অ্যাকচুয়ালি ওর যে কি হয়েছে, আমরা তো অনেকেরই ট্রিটমেন্ট করাই, বাট ওরটা আমরা হচ্ছে স্বাভাবিক করতে পারছি না। ওর হয়তো কি বলবো মানে ডাক্তাররাও কোনো ট্রিটমেন্ট দিতে পারেনি, বাট তার বাবা মা চিন্তা করেন যে তাহলে আমরা কোনো একজন মানে বড় মাপের আলেম বা এই টাইপের কারোর কাছে নিয়ে যায়। তো একজনের কাছে নিয়ে যাওয়ার পরে ভাইয়া উনি ঝাড়ফুঁক টাড়ফুঁক করে মোটামুটি সুস্থ ছিল। তো উনি মানে প্রপারলি কথা বলতে পারতেন না, বাট আমতা আমতা করে যতদূর বলা সম্ভব ছিল। তো এক সময় হচ্ছে তখন বেশ ছোট, সে পুকুরের ধারে বসে মাছ মাছ ধরছিল। তো সন্ধ্যার দিকে, সন্ধ্যা তখন প্রায় সূর্য নেমে এসছে, তখন হচ্ছে হঠাৎ করে উনি ওনার মায়ের কাছে যান, মানে হুজুরের ছোট ভাই যিনি, দৌড়ে মায়ের কাছে যেয়ে বলেন মা মা দেখো ওই যে ওই একটা ছোট্ট বাচ্চা না, ওনা আমাকে ডাকছে। তখন তার মা বলে কই দেখি আয়তো। পরে হচ্ছে যায় দেখে যে কেউ নেই। তখন তার মা বুঝতে পারে অ্যাকচুয়ালি তার ছোটবেলায় বিভিন্ন ধরনের সমস্যা ছিল আর এখন হচ্ছে এরকম হচ্ছে কিছু একটা। তো এটা দেখে তার মা ব্যাপারটা বুঝতে পারে। তো তার মা বলে কি তুই আর আজকে বাড়ি থেকে বের হবি না। বাট ভাইয়া প্রবলেমটা হচ্ছে ওই রাত্র থেকেই তার পাগলামি স্টার্ট হয়, সে আবার ওই যে আগের মতো কথা বলতে পারে না, এই টাইপের ঝামেলাগুলো স্টার্ট হয়। তারপরে হচ্ছে তার বাবা মা ডিসিশন নেয় যে ওই যে আগের হুজুরকে দেখিয়েছিল তার কাছে নিয়ে যাবেন। বাট সেই ছেলেটা কোনো মতেই সেই হুজুরের কাছে যাবে না। অনেক মানে কি বলবো ভাইয়া, একটা বাচ্চা ছেলে, তার বয়স হয়তো 8-10 বছর হবে। আজব ব্যাপার হলো তাকে 5-6 জন মিলেও ধরে রাখা যাচ্ছে না, কন্ট্রোল করে রাখা যাচ্ছে না, তাকে ধরে নিয়ে যেতে হচ্ছে। পরে যখন হচ্ছে তাও খুব কষ্ট করে নিয়ে যাওয়া হচ্ছিল হুজুরের বাড়িতে, হঠাৎ করে সামনে দেখে একটা ঈগল পাখি, মানে ঈগল বলতে কি এটা খুব বড় মাপের একটা পাখি। তো বড় মাপের একটা পাখি মানে দেখতে অনেক ভয়ানক, অনেক বেশি ভয়ানক। এইটা দেখার পরে হচ্ছে তার মা ওই ওনাকে বলেন যে তুই হচ্ছে ওর হাতটা শক্ত করে ধরে রাখ। তখন ওনার শক্ত করে ধরে রাখার পরে ওনাকে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর বলে যে ওই যে একটা জিন আমার হুজুরকে ইয়ে করা হয়েছিল, মানে হুজুরকে দেখেছিলেন, সেই জিনটাই কোনো না কোনো ভাবে হার্ম করবে, যার কারণে তার ফ্যামিলি মেম্বারসদের উপরে এসে মানে এই টাইপের কিছু মানে চেষ্টা করছিল যে তাদেরকে হার্ম করার কোনো মতে। বাট অ্যাট লাস্ট অনেক দোয়া কালাম অনেক তাবিজ টাবিজ করার পরে আলহামদুলিল্লাহ তারা এখন সবাই ভালো আছে।
থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাবো আমাদের পরবর্তী আমাদের প্রথম অতিথির কাছে আরও একবার, এবং তার কাছে তার আরও কিছু ঘটনা আছে, যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো একটু আপনার কাছে শুনতে চাই। আপনার তো আরও বেশ কিছু ঘটনা আছে আপনার বাসার এবং আরও আদার্স বিভিন্ন জায়গার, তো আপনি যেভাবে বলতে চান আমি আপনার কাছ থেকে সেভাবেই শুনি।
তার আগে এই এই অ্যাপার্টমেন্টেরই আরো দুইটা জিনিস, একটা এখনই হঠাৎ করে মাথায় আসলো, এটাও কিন্তু ইজ ভালোই আর কি। সেটা হচ্ছে তার আগে আরেকটা, আমার ছেলের ইনসিডেন্ট হওয়ার পর আগে লাস্ট উইকে আমি কিচেনে কাজ করছি, তো আমার কিচেনে একটা কিচেন নাইফ আছে যেটা আমি অনেক কিছুর জন্য ইউজ করি। তো সেই নাইফটা খুঁজে পাচ্ছি না, কোথাও খুঁজে পাচ্ছি না, কোথায় কোথায় কোথায়। ডাইনিং টেবিলে দেখলাম, কিচেনে সব কাউন্টার টপে দেখলাম, কোথাও খুঁজে পাচ্ছি না। তারপর ইভেন সিঙ্কও আমি নাড়াচাড়া করলাম যে সিঙ্কের তলায় যদি ধুয়ে আমি রাখি, তাও পাচ্ছি না। তারপর আমি হঠাৎ করে আমার মধ্যে ফরগেট ইট, আমি টার্ন করে অন্যদিকে টার্ন করে আবার আমি সিঙ্কের কাছে আসলাম যে আমি বেসিন থেকে বাটি টাটিগুলো তুলবো। আগেন একটা ক্লিন পরিষ্কার মানে কর্নারে যেখানে কিছু নাই, কাঁচিটা ওখানে রাখা। তো হাউস লাইক মানে ইটস অলমোস্ট লাইক আমার সাথে এরা মানে দে আর প্লেইং আ গেম উইথ মি, হাইড অ্যান্ড সিক এর। হ্যাঁ, আমার কাছে মনে হলো যে এটা কোথার থেকে আসলো, আমি এখনই এই জায়গাটাতেই চেক করলাম। এবার একটা সাদা বাটি ছিল, বাটিটার পাশে কিছু নাই, হঠাৎ করে আমি টার্ন করে দেখি যে আবার কাঁচিটা ওইখানে। তো অ্যাগেন আই ওয়াজ লাইক, আমি যতবার এটাই আমি মনে বলে থ্যাংক ইউ, যেই দিচ্ছ থ্যাংক ইউ, ইউ আর হেল্পিং মি আউট। তারপরে তারপর আমি আরেকটু পেছনে যাচ্ছি, আই থিঙ্ক লাস্ট মান্থে বা কিছু, আমি আমার আমি জানি আমার আলমারির একটা ড্রয়ারে আমি সব ইম্পর্টেন্ট জিনিস রাখি, টাকা পয়সা সব রাখি। ওখানে আমি জানি যে কোনো নোট নাই বা কিছু নাই, টাকা নাই। তো ওইটা আমি হঠাৎ করে খুললাম কিছু একটা কাগজ টাগজে দেখার জন্য, অল অফ সাডেন ওখানে দেখি 5000 টাকা রাখা। তো আসলে এটা কোথার থেকে আসলো? কারণ আমি লাস্ট টাইম ওখান থেকে টাকা বের করেছি যখন তখন কোনো টাকাই ওখানে ছিল।
আচ্ছা, মানে একদম সব শেষ করে?
হ্যাঁ, ওই ড্রয়ারে ওরকম নোট কোনো ছিল না, শুধু $200 ছিল, তাছাড়া কোনো পয়সা মানে বাংলাদেশি কারেন্সি ছিল। তো তার হঠাৎ দেখি একটা ব্যাগের মানে ওই ওইটাও মানে খুব একটা তলায় বা কিছু না, যে আমি খেয়াল করি নাই ব্যাগে, আমার টাকা থাকলে ওপরেই থাকবে। তো ওইটা পেয়ে আমার লাইক আচ্ছা বাহ ভালো, তো মানে হঠাৎ করে পেয়ে গেলাম, টাকাটা কাজে লাগবে। তো এটা যেরকম একটা ছিল, তো এগুলো গেল সেই কথা। এখন কি আমাদের বাসার কথা? ওকে, তো নাও গোয়িং ব্যাক, এটা অনেক বছর আগের কথা। আমার আব্বার বাসাও ধানমন্ডিতে, আমিও ধানমন্ডিতে থাকি, তার বাসাও ধানমন্ডিতে। তো ধানমন্ডিতে যে বাসাটা আমরা কিনেছিলাম সেটা একটা খুব ওল্ড একটা বাসা ছিল, যেটা পরবর্তীতে আমরা ভেঙে এখন আমাদের থাকা যেখানে থাকি সেই বাসাটা করা হয়েছে। এবং এটাও মানে খুবই একটা মানে ওয়েল নোন জায়গাতে আর কি, যে কোনো বললেই যে কোনো মানুষ চিনতে পারবে। তো যাই হোক, তো পুরান বাসাটা যখন কেনা হয় তখন আমরা ফিউ ইয়ার্স ওখানে মুভ ইন করি, থাকি। তো এই বাসাটা, এই বাসাটা যেহেতু পুরান বা এটার হিস্ট্রি কি আমি জানি না, বাট উই অল নিউ যে এখানে কিছু একটা আছে। কেন বলি যে এখানে ওই সেম নয়েজগুলো আমরা পেতাম, আর এটা এটা ওয়ান ইউনিট বাসা ছিল, এটা এমন না যে ওপর তলায় ভাড়াটে আছে বা কেউ আছে, পুরো বাসাটাতেই আমরা থাকতাম। নিচের তলায় ছিল ডাইনিং ড্রয়িং, মাঝ ফ্লোরে ছিল সব বেডরুমগুলো, আর ছাদে একটা মানে ছাদ খোলা ছাদ ছিল আর কি। তো প্রায় ওই মশলা পেশার মতো আওয়াজ হতো ছাদ থেকে, কিন্তু ছাদে তো কিছু নাই, কেউ নাই। হ্যাঁ, আর সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে যে ইমাজিন করেন বাসার এন্ট্রেন্সটাতে ঢুকতেই একটা সিঁড়ি যেটা দোতলায় যাচ্ছে, দোতলাতে যখন স্টপ হচ্ছে ওই সিঁড়িটার ডান দিকে আমাদের বেডরুম ছিল, মানে আমি আমার বোন থাকতাম। ওই সিঁড়িটার ওইখানে সন্ধ্যার সময় মাগরিবের আজানের সময় একটা স্মেল পাওয়া যেত, লাইক আমি ঠিক স্মেলটা বোঝাতে পারবো না, এটা আতরের মতো স্ট্রং না, আবার ফুলের আতর আর ফুল মিক্সচার যদি কিছু হয় উইথ আ ভেরি মানে মাইল্ড একটা সফট একটা পাওয়া যেত। এবং ঠিক ওই মাগরিবের আজানের সময়টুকুতেই ওই আর ওই জায়গাটুকুতেই থাকতো, আর কোথাও পাওয়া যেত না। এটা
খুবই অদ্ভুত, মানে এই ব্যাপারটা আমি অনেক শুনেছি।
হ্যাঁ, এই গন্ধটা আবার এটা কিন্তু আবার থাকতো, আবার মিলিয়েও যেত। হ্যাঁ, বাট ভেরি মাইল্ড একটা গন্ধ। তো ঠিক আছে, ওটা ছিল, ওটাও আমরা ইগনোর করলাম। তারপরে এই বাসাতে ইভেন্টুয়ালি ভেঙে যখন নতুন বাসা তৈরি করা হলো, তখন আমাদের বাসায় নাইট গার্ড থাকতো এক, আর নাইট আমাদের দারোয়ান দারোয়ানের জন্য পেছনে একটা বিল্ডিং আছে যেখানে তারা থাকে। তো নাইট গার্ডটা যখন রাতে সারা রাত জেগে ডিউটি করছে, হঠাৎ তাকে নাকি সে হঠাৎ একদিন দেখলো যে একটা মহিলা দাঁড়িয়ে আছে একটা মাছের মাথা নিয়ে। মহিলাটার চেহারাটা সে হয়তো বা দেখতে পায় নাই, মানে ঘুমটা দেওয়া ছিল, হ্যাঁ, বাট তার হাতে একটা মাছের মাথা ছিল, অ্যান্ড সে গার্ডটাকে সেটা অফার করছিল খাওয়ার জন্য, খাওয়ার জন্য। তো মানে এটা আমরা পরের দিন শুনেছি তার কাছে, অবভিয়াসলি এটা করার পর কেউই থাকবে না সেখানে, তো হি ইভেন্টুয়ালি সে কাজ ছেড়ে চলে যায়। তো তারপর এরকম স্মেল টেল থাকতো, তারপর আমি যেরকম পার্সোনালি সকালবেলা যখন ঘুম থেকে উঠতাম, মাঝে মধ্যে বডির মধ্যে স্ক্র্যাচ মার্কস পেতাম, মানে এমন না যে আমার বড় নেলস আছে বা কিছু, বা যেই সব জায়গাতে পিঠে হতো বা পেটে হতো, মানে স্ক্র্যাচ মার্কস দেখতাম। তো আমি তো এখানে কি করে কাপড়ের উপর থেকে কিভাবে এরকম স্ক্র্যাচ মার্কস থাকবে, তো এটাও বলতাম আমাদেরকে। তারপর একদিনের কথা, রাতে বেলা আমাদের প্রত্যেক রুমে ইন্টারকম ছিল, তো রাত একটা দেড়টা হবে, আমি জেগে আছি, মেবি অনলাইনে ছিলাম অর সামথিং, তখন আমার রুমের ইন্টারকমটা বেজে ওঠে। তো আমি বললাম এত রাতে কে ফোন করলো, আম্মুর শরীর খারাপ হলো নাকি, কোনো এমার্জেন্সি হলো নাকি? তো আমি পিক করার সাথে একটা কান্নার আওয়াজ পেলাম, মানে চাপা একটা কান্না যখন হয় না, করে একটা, মানে ওই ওই আওয়াজটা এখনো আমি শুনতে পাই কানের মধ্যে। তো ওইটা শুনে আমি আমি আর কিছু বললাম, আমি হ্যালো হ্যালো করে যখন এরকম কান্নার আওয়াজ হচ্ছে, আমি খাট করে ফোনটা রেখে দিলাম। রেখে আমি রুম থেকে বের হয়ে আমি আই ওয়েন্ট আমার প্যারেন্টসের রুমে, যে ওখান থেকে কোনো আওয়াজ আসছে কিনা, ওনারা ঠিক আছে কিনা, মানে পুরো বাসাটাই চুপচাপ, সবাই কিন্তু ঘুমাচ্ছে, হ্যাঁ। বাট ওইটা শোনার পর থেকে আবার সো ফ্রিক তাও, যে আমি এইভাবে লাইট জ্বালিয়ে তারপর থেকে ঘুমাতাম, যে মানে এটা কোথা। পরের দিন আমি জিজ্ঞেস করলাম যে কেউ কি আমার রুমে ফোন করেছিল এত রাতে, বললো না সবাই তো ঘুমাচ্ছে, কেউ ফোন করেনি। তো এইসব যখন ছোটোখাটো ইনসিডেন্টস হতো, যে তো তারপরে ইভেন্চুয়ালি হুজুর ডাকিয়ে এগুলার ঠিকঠাক করা হয়েছে, এবং যাওয়ার সময় জিনিসটা একটা গাছের উপর দিয়ে যায়।
আচ্ছা,
এটা আমি আপনার অনেক শোতেই শুনেছি, যখন ব্যাগ কিছু স্পিরিট যায়,
ইভেন লাস্ট শোতে,
হ্যাঁ, তখন ওই গাছটা যেটার উপর দিয়ে যায় বেসিক্যালি সেটা মরে যায়,
রাইট,
হ্যাঁ, সেই গাছটা মরে যায়। তো আমাদেরও ওই বাসার সামনেই একটা গাছ ছিল, ওটার উপর দিয়ে গিয়েছিল মনে হয়, তো ওই গাছটা ইভেন্চুয়ালি মরে গেল, এবং ওই গাছটা এখনো আছে বাসায়, বাসার ভেতরেই আছে আর কি, ড্রাই আপ হয়ে গেছে, ড্রাই আপ হয়ে গেছিল, তো ওরা এখন অ্যাজ আ ডেকোরেশন পিস সার্ভ করছে। তো এটাই ছিল।
আপনার আরো ইন্টারেস্টিং ঘটনা আছে, সেটা কি বলবেন আপনি আজকে নাকি?
সেটা আজকে না, সেটা অন্য আরেকদিন
বলবো।
তবে একটা ছোট আমার ফুপি যে কথাটা বলেছিল সেটা বলতে পারি। তো আমার ফুপি জান, উনি অনেক বছর আগে মারা গিয়েছেন, উনি কলকাতায় থাকতেন। তো ওনার কাছ থেকে একটা গল্প, মানে ইনসিডেন্ট শোনা, সেটা হচ্ছে যে ওনারা যেই বিল্ডিংয়ে থাকতেন, ওনার নেইবার একজন ওনার সাথে ক্লোজ ছিল বেশ কিছুটা, তো উনি সিক হয়ে একবার হাসপাতালে ভর্তি হন, মানে ওনার খুবই আর কি লাস্ট স্টেজে তখন শরীর খারাপ ছিল। তো একদিন আমার ওই যখন উনি হাসপাতালে ভর্তি ওনার নেইবার, তখন আমার ফুপু একদিন ভোরবেলা উঠে ওনার বেডরুম থেকে ওনার ডাইনিং রুমে গিয়েছেন, এবং ডাইনিং রুমে ঢোকার সাথে সাথে ভোরবেলাটা আর্লি মর্নিং, হ্যাঁ, ঢুকে উনি দেখেন যে চেয়ারের মধ্যে ওই নেইবারটা বসা, এবং সে আমার ফুপির দিকে তাকে হাসছে, হ্যাঁ, তো মানে একটা জাস্ট স্মাইল একটা। তো এটা দেখেই আমার ফুপি সাথে সাথে চোখটা নামিয়ে নিয়েছে, যে এটা আমি কি দেখলাম। তারপর যখন আবার মানে তাকালো, তখন জিনিসটা নাই, হ্যাঁ। সো পরে ওই লেটার অন দ্যাট ডে সে শোনে যে ওই নেবারটা মারা গিয়েছেন হাসপাতালে। সো আমার ফুপুর এক্সপ্লেনেশন এটাই ছিল যে এমন হতে পারে যে আমি যেহেতু তার কাছে সাথে ক্লোজ ছিলাম, উনি হয়তো বা আমার সাথে শেষ বিদায়টা নিতে এসেছিল এরকম করে। কারণ হয় না যে অনেক সময় অনেকের সাথে অনেক রকমের কানেকশন থাকে, যেটা মানে লাইক আই সেড, যেটা আসলে বোঝানো যাবে না কিরকম কি, বাট ওনার এক্সপ্লেনেশন হয়েছিল, নাহলে কেন আমি এটা দেখলাম এরকম ভাবে। আর সেই দিনই আমি খবরটা পেলাম যে সে মারা গেছে, হয়তো বা সে আমার সাথে জাস্ট খুদা হাফেজ করতে আসছিল বা বাই বলতে আসছিল বা কিছু, হ্যাঁ। তো এটা আমাকে পরে তিনি বলেছিলেন, তো এটাই একটা আরেকটা ঘটনা ছিল। এখন আর তেমন কিছু মনে পড়ছে না, যেটা আছে আরেকটা সেটা আমি একটু সেভ করে রাখি পরের জন্য।
দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং, আমার কাছে মনে হয় যেটা আমরা শুনবো একদিন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো আমরা আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমাদের স্টুডিও পর্যন্ত আসার জন্য, এবং আশা করছি যে আপনার ভালো লেগেছে আজকের সময়গুলো, এবং যারা শুনলেন তাদেরও আপনার ঘটনাগুলো ভালো লেগেছে। থ্যাংক ইউ। তো আমি এখন দেখতে পাচ্ছি যে আমাদের যে পেজটা রয়েছে ভূতাসনের, সেখান থেকে ডাস্টিন আবিদ আছেন আমাদের সঙ্গে ঢাকা যাত্রাবাড়ি থেকে, এবং তিনি শুনছেন পরিবারের সাথে ফ্যামিলির সবাইকে নিয়ে। কাজীরা কি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন শাহাদাত মাফি, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রুহুল আমিন, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শাহাদাত হোসেন মাফি কথা বলেছি, এইচ এম রেজা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও বৃষ্টি চক্রবর্তী, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি AHD হুসাইন চৌধুরী, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মুহতাসিম ফুয়াদ, আমাদের সঙ্গে আছেন এছাড়াও প্রেমহীন আকাশ, তিনি বলছেন এটা আসল পেজ কিনা, ইয়েস এটা আসল পেজ। জাকির হুসাইন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আচ্ছা তিনি জাকির হোসেন যেটা লিখেছেন একটা কোনো একটা ঘটনা, আমার মনে হয় যে ঘটনাটা আপনি এখানে না লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। MD শেফরান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি MD রহমান, এবং MD ইফতি হাসান আমাদের সঙ্গে আছেন ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ থেকে, তিনি অ্যাপ দিয়ে শুনছেন এবং অ্যাপের ছবি আপলোড করেছেন। ফাহিম মুসাদ্দিক আমাদের সঙ্গে আছেন, অ্যাপ দিয়ে শুনছেন। সিফাত হাসান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন সাজ্জাদ হুসাইন মাইজি, আমাদের সঙ্গে আছেন আহমেদ দোবের, এবং তিনিও অ্যাপ দিয়ে শুনছেন। রনি RS নাটোর থেকে আমাদের সাথে আছেন, আমাদের সাথে দেখতে পাচ্ছি এছাড়াও শরীফ মাহমুদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও MD দেশাদ খান আছেন আমাদের সঙ্গে, MD মহসিন আলী, সাগর শান্ত আমাদের সঙ্গে আছেন, আহমেদ বেলাল আমাদের সঙ্গে আছেন, আহমেদ শাহিন আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরও অনেকেই এই মুহূর্তে আছেন দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে, মোহাম্মদ সাগর, আচ্ছা মোহাম্মদ সাগরের কথা বলেছি, আসিফ খান আমাদের সঙ্গে আছেন, কেমন আছি জানতে চাইছেন, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো হতে হবে। আমাদের সঙ্গে আছেন তাহসিন হাসান তুষার, এছাড়াও আমাদের সঙ্গে আছেন জাকির হুসাইন, আছেন আমাদের সঙ্গে এহসান তানভীর, আমাদের সাথে আছেন দীপক দাস, MD সোহান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে। এছাড়াও ফুটির পেজে আছেন আরও অনেকেই, অপসরী পিয়া আমাদের সঙ্গে আছেন, ফারহান আহমেদ গোপালগঞ্জ থেকে আমাদের সঙ্গে আছেন, মিষ্টি সাথী আমাদের সাথে আছেন, ফারুক রাব্বি আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন তানজিদ ইসলাম ফারাবি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি MD আসাদুজ্জামান পলাশ, আমাদের সঙ্গে আছেন অধুরা নীল, আমাদের সাথে আপুর স্টোরিটা ভালোই লাগছে, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি নিয়ন খান, আমাদের সঙ্গে আছেন সানা তাহসিন তাকওয়া, আমাদের সঙ্গে আছেন তসলিমা খাতুন তমা, এবং তার একটু জয়েন করতে দেরি হয়ে গেছে তাই তিনি জানিয়েছেন, জান্নাত তাম আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন অনিক মুন্সী, এছাড়াও মতিউর রহমান রাজা আমাদের সাথে আছেন, সেলিম হোসেন রাজ আমাদের সাথে আছেন, MD হাসিবুল ইসলাম জিহাদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তানহা তাবাসুম সহ আরও অনেকে। থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সঙ্গে আছেন এবং এখনো পর্যন্ত বাকি সময়টাও থাকবেন, এবং আমরা এখন একটা ছোট্ট অডিও ক্লিপে যাবো, তারপরে আবারও ফিরে আসবো নতুন অতিথি নিয়ে, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আমাদের আমি কি জানি দিই আমাদের যে ইমেল অ্যাড্রেস রয়েছে bhootfm@radiofurti.fm which is www.radiofurti, যেটা হচ্ছে bhootfm@radiofurti.fm bhootfm@radiofurti.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। আমাদের পেজগুলো হচ্ছে www.facebook.com/radiofurti, www.facebook.com/bhootfm.rasel, এবং rasel_bhootfm টুইটারের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায় এবং সেটা একটা অডিও ক্লিপ, ফিরে আসবো আবারও। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউন ফর ইওর ফুড FM অ্যান্ড ডু ফুড ডে। ফুড FM, দ্য নাইট কামস অ্যালাইভ। বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
আসসালামু আলাইকুম আসল ভাই, আমি আদি কর্মকার, আমি ঢাকা পলিটেকনিকে ফাইনাল ইয়ার একজন স্টুডেন্ট। আমার হোমটাউন দিনাজপুরে, দিনাজপুরের একটা উপজেলায়। তো কিছু সমস্যার কারণে আমি আমার জায়গার নামটা বলছি না, সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটির প্রথম পার্টটা মানে শুরুটা বিষয়টা আমার দাদার কাছ থেকে কালেক্ট করা। শুরুটা ছিল 1989-90 দিকে। তো তখন ওই বাস মানে যেখানে যে বাসাটির ঘটনা সেই বাসায় একটা বনদী পরিবার মানে ওই তখনকার আমলে অনেক বড় ফ্যামিলি থাকতো, ফ্যামিলি বাস করতো। তো এক মেয়ের বিয়ে ঠিক হয়েছিল এবং বিয়ের দিনই কোনো একটা অকারেন্সে মেয়ের বিয়েটা ভেঙে যায়। তো সেই সময় ওই মেয়েটা ওই দিন রাতেই ফার্স্ট ট্যাঙ্কে মারা যায়। তারপরে কিছু অ্যাবনর্মাল বা কিছু সমস্যার কারণে ওই ফ্যামিলি ওই ওখান থেকে ছোটনে চলে যায় আর কি। অ্যাকচুয়ালি ওখান থেকে কলকাতায় মুভ করে। তো তারপরে কিছুদিন ওই বাসাটা ভাবে ছিল, এক দুই মাস ছিল ভাবে। তো তারপরে ওই বাসাটা আবার ওইখান থেকে একজন ইন্ডিয়ান হিন্দু মারোয়ারি ব্যবসার খাতে এখানে চলে আসে, ওই আমাদের এই হোমটাউনে চলে আসে। তা সে কাপড়ের ব্যবসা করতো। তো তার দোকান বাড়ির ডিস্টেন্স মোটামুটি এই হাফ মাইলের মতো ছিল। তো সে বাসার সাথে থাকা শুরু করে। তার বাসার সদস্যের সংখ্যা ছিল তিনজন, সে তার ওয়াইফ আর তার ছোট একটা মেয়ে। বাসায় একজন কাজের মেয়ে থাকতো ছোট ছোট বলতে মানে একটা মোটামুটি এজের আর কি, 10-15 বছর হবে মনে বয়স। তো তারপরে একদিন যেদিন ঘটনাটা সেটা হলো, সেদিনের ডেটটা আমার দাদু বলতে পারেনি বা দিনটা আমার দাদু সঠিকভাবে বলতে পারেনি। তো সেদিন যেটা ঘটেছিল যে উনি লোক দুপুরবেলা খেতে এসেছিল বাসায় দুপুর টাইমে লাঞ্চ করতে। তো সে যেটা দেখলো যে বাসার আসলে বাসার ডিটেলসটা একটু প্রথমে বলে দিই, বাসারটা এমন হলো যে বাসাটা চারপাশে গাছ দিয়ে ঘেরানো এবং দেখে গেটে ঢুকতে একটু পাশেওয়ালা একটা টেপল গাছ। তো দেখছিল যে মানে যেদিন আসছে বাসায় খাওয়ার জন্য দুপুরবেলা, তো সে দেখলো যে ওই গাছতলায় বা টেবিল গাছতলাটা তার মেয়েটা খেলছে একটা ছোট একটা উন্ন টাইপের একটা কাপড় দিয়ে খেলছে আর কি। তো সে বিষয়টাকে মানে রেগুলার টিম হিসেবে নিয়ে সে চলে গেল ভিতরে খেয়ে খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া করতেছে মিডিল টাইম সে হঠাৎ করে একটা বিকট, সে তার ওয়াইফ আর কাজের মেয়ে একটা বিকট একটা আওয়াজ শুনতে পায়, মানে একটা সামথিং একটা খুব বিকট একটা আওয়াজ। তো তারা তার থেকে দূরে বাইরে যায়, সে যেটা দেখে যে এটা আসলে একটা শকিং একটা বিষয় ছিল যে ওই কাপড়টা দিয়ে ওই তার মেয়ে গাছের অনেকটা উঁচুতে, যেখানে যে উঁচুতে তার মেয়ে পৌঁছানোর কোনো মানে পসিবিলিটি নেই, সেখানে ফাঁসি টাঙ্গা অবস্থায় আছে। তো তখন যে বিষয়টা হয়েছিল তাদের বাসা থেকে মানে অন্যান্য বাসার দূরত্ব একটু বেশি ছিল, মানে একটু বাসা থেকে দৌড়ায় একটা অনেক টাইম লাগতো। তো তারা চিল্লা চিল্লি করাতে অনেকজন মানুষ আসে। তো যা ঘটনা তো তাদের ঘটেই গেছে, তারপর লাশ নামানো হয়। তারপর যাই হোক সৎ কাজ করানোর পর ওই এক দুই মাস পর ওই ফ্যামিলিটা কি একটা কারণে ওখান থেকে ওই ফ্যামিলিও চলে যায়। তারপর ওই বাসাটা টোটালি কিনে নেয় একজন ওখানকার খান সাহেব। তো খান সাহেব কিনে নেওয়ার পর তারা তার তিন ছেলে, সে খান সাহেব তার ওয়াইফ আর দুই মেয়ে ছিল, তাদের বিয়ে হয়েছিল তার ঢাকায় থাকতো। তো ওই তিন ছেলের মধ্যে দুই ছেলে ওখানে থাকতো ব্যবসায়িক খাতে আর এক ছেলে ঢাকায় থাকতো। তো তারা ওই বাসার মধ্যে প্রায় অ্যাবনর্মাল জিনিস মানে ফেস করা শুরু করলো, যে দেখতো হয়তো বা কোনোদিন একটা বাচ্চা ওই বাড়ির মধ্যে কোথাও ঘুরে বেড়াচ্ছে বা বাড়ির মধ্যে আওয়াজ করতেছে, বা হঠাৎ করে দেখতে যে সিরুমে একটা মেয়ে মানে সব মানে সদ্য বিবাহিতা বা বিবাহ হবে এরকম একটা সাজা গোজা, যেমন মানে বিয়ের মধ্যে মেয়েরা সাজে এরকম একটা মেয়ে মানে পায়ের নুপুর বা ঘুমুর করে গোটা মানে সিঁড়ি থেকে আবরণ করছে, সিঁড়ি রুমে যাচ্ছে, সাজে উঠতেছে, সাজার মধ্যে ঘুরতেছে, আবার সিঁড়িটা নাম তো রাত 12টা-1টার পর বা 1টা-1টার সার্ভাল টাইম যখন সব সাইলেন্ট সাইলেন্ট হয়ে যেত, তখন এই সাউন্ডটা তারা মানে খুব বেশি লাউডলি শোনা শুরু করতো। তো বিষয়টা মানে যখন প্রথম প্রথম করে তারা ভয় পেত, তো আস্তে আস্তে বিষয়টাকে তারা নর্মাল নিতে শুরু করলো, যে না এটা কিছু না, এটা হয়তো বা তাদের সবার মনের ভুল, মানে কেউ কাউকে শেয়ার করতো না যে তার সে এটা শুনতে পারছে, এটা শুনতেছে, যেটা শুনতো সে সেটা সাইলেন্ট করে রাখতো। তো বিষয়টা মানে এক পর্যায়ে যখন তারা সাইলেন্ট অবস্থা থাকে, তো বিষয়টা আরো প্রকটতা ধারণ করলো। তো হঠাৎ করে একদিন ওই তার ছোট ছেলে যে ঢাকায় থাকতো, সে গ্রামে বাসে ওই আমার হোমটাউনে বেড়াতে আসলো। তো সে আসার পর যেটা শুরু হয়েছে, যে সে আসার পর সে রাত্রেবেলা মানে তার স্মোকিংয়ের স্বভাব ছিল, সে আবার ওই বাড়ির ছাদে যেত, ছাদে ওই রেলিং এর মধ্যে বসলে সে দেখলো, সে হঠাৎ করে দেখা শুরু করলো যে একটা ছোট্ট একটা বাচ্চা মেয়ে সে মানে বাড়ি থেকে বাড়িটা আসলে কি এক বাড়িটার ডিটেলস চললো যে বাড়িটার নিচে তিনটা রুম আর উপরে ছাদ, আর পাশে হলো টিন শেড মানে মানে পাকা রুম, সেমিন পাকা রুম যেটাকে বলে, মানে দেওয়ালগুলো হলো পাকা মানে উপরে টিন হলো টিন দেওয়া আর কি, উপরে মানে ছাদের জায়গায় টিন দেওয়া। তো ওই টিনের মধ্যে একটা ছোট বাচ্চা হাঁটে বেড়াচ্ছে, খুব দ্রুত হাঁটতেছে, মানে মানে হাঁটতেছে এমন যে টিন হলো মানে মানে চৌচালা টিম বলে যাদেরকে, চৌচালা টিমের উপর দিয়ে বাঁকা হয়ে খুব জোরে জোরে হাঁটতেছে, যেটা স্বাভাবিক একটা মানুষের পক্ষে পসিবল না, পড়ে যাবে, কারণ একটা মানুষ বাঁকা হয়তো দৌড়াতে পারে না বা হাঁটতে পারে না। তো সে বাচ্চাটা কিন্তু বাঁকা হয়ে খুব দ্রুত হাঁটতেছে। তো সে প্রথমে না বাচ্চাটার পিছনে একটা ফলো করলো, তো এখন মানে সে এখন মানে একটু চমকে যাওয়ার মতো অবস্থায়। তো সে যখন বাচ্চাটা ঘুরলো, তখন যে দেখলো যে বাচ্চাটা আসলে মানে সে একটা বাচ্চার মতো না, মানে মানে মুখটা যেন কেমন তার মানে চোখগুলো দেখতেছে, চোখগুলো মানে খুব লাল এবং খুব বড় বড় চোখ, আর মুখটা থেকে মানে অনবরত রক্ত টাইপের কিছু একটা ঝরতেছে, মানে ওই অন্ধকার আছে সে যেটা বুঝছে আর কি, যে হয়তো বা মানে মানে সামথিং হয় লালা হবে বা রক্ত এরকম কিছু একটা টাইপের মুক্তি করতে, সে যখন দেখলো সে ওটা ওই সিগারেটটা হাত থেকে ফেলে তাতে করে নিচে নেমে গেলো, এবং তাতে করে তার আব্বা আমাকে ডেকে বললো যে এটা কি হচ্ছে, বাসা কি এইসব কি দেখতেছে না। তখন তার আব্বা আমাকে বললো যে না তুমি কিছু সমস্যা নেই, তুমি কাজ করো, তুমি একসাথে একটু মানে রেজিস্ট্রেশনে নামাজ পড়ে বা তুমি আল্লাহ আল্লাহকে দোয়া দিয়ে করে তারপর তুমি শুয়ে পড়ো, ইনশাল্লাহ কিছু হবে। তো সে রাতে সে ঘুমাতে পারলো না, আর তখন আসলে গরমকাল ছিল একটু, তো মোটামুটি রাত্রেবেলা আমাদের ওই এই জায়গাটাতে কায়েন যাওয়ার একটু প্রবণতা থাকতো, তো হঠাৎ করে কায়েন চলে যাওয়াতে এই সমস্যাটা যেটা হয়েছে যে উনি ওই লোক তার মাথার উপর যে বেডের উপর যে জানলাটা সেটা খুলে দিচ্ছে, তো এই জানলা থেকে আমার ওই সিঁড়িটা স্পষ্ট দেখা যেত। তো উনি উনি আবার একটু আল্লাহ আল্লাহ মানুষ ছিল, বা মানে আল্লাহ মানুষ বলতে মানে নামাজ টামাজ বা দোয়া ভালো মানে জানতো আর কি, অ্যাকচুয়ালি এগুলা মানে এগুলাতে মানে কিছু আপনার জিনিস থেকে দূরে থাকার জন্য সে ওই দোয়া দূর করা শুরু করছে। তো তারপর দেখতে আমার বিষয়টা আস্তে আস্তে সে নর্মাল হয়ে যেত। তো অনেকক্ষণ কেটে যাওয়ার পর তখন মানে 3-4 বাজবে, মানে আজান হওয়ার আগে আগে অবস্থাটা সে দেখতেছে যে মানে ওই মানে রুমে তার মেয়ে আমি যে যেটা প্রথমে বলেছিলাম যে বিবাহ হবে এরকম একটা মেয়ে যেমন সাজে এরকম একটা সাজ নিয়ে একটা মেয়ে সিরমের দিকে যাচ্ছে আর তাকে ডাকতেছে আসো আসো বলে একটা ডাকতেছে তাকে। তো সে তখনও কিন্তু সিগারেট হাতে ছিল তার, সে মানে নিজেও জানে সে কেন চলে গেল, সে নাম বাহিরে ওই মেয়ের পিছে পিছে পিছিয়ে চলে গেছে। তো সে অনেকক্ষণ যাওয়ার পর যখন সাদের একটা রেলিং একদম কোনায় চলে আসছে তখন সে হঠাৎ করে ভাবতেছে যে মানে সে তখন সেন্সটা ফিরে আসছে যে সে এখানে কেন আসছে বা সেখানে কখন আসলো বা কিভাবে আসলো এটা চিন্তা করতেছে। সে তাড়াতাড়ি করে যখন নামতে যাবে তখন মানে শিরুমটা যেখানে শিরুমের উপরে মানে মানে শিরুমটা আসলে কি মানে শিরুমটা ঢোকার জন্য যে আমরা যেমন ছোট একটা রুমের মতো রাখি, তো ওই রুম ওখানে ওরকম ছিল টিনের একটা সেট দেওয়া ছিল। তো দেখতেছে টিনের উপরে একটা মেয়ে পা ঝুলায় বসে আছে, পা গুলো খুব বড় বড় নাড়াচ্ছে, মানে শিরুমের মানে গেটটা অর্ধেকটা সে পা কভার করে আছে আর তাকে দেখে খুব বিভৎসভাবে হাসতেছে। তো সে কোন রকম মানে মানে কিছু একটা মানে সুরাটের উপরে দৌড়ে দৌড়ে সেখানে চলে আসে এবং মানে যখনই রুমের সামনে আসে মানে পুরো অজ্ঞান হয়ে যায়। তো তার বাবা মা তাকে দেখে তাড়াতাড়ি করে রুমে নিয়ে যায় এবং পানি টানি ঢালে, এবং তখন আজান দিয়ে মোটামুটি সকাল হওয়ার অবস্থা তখন তার সেন্স ফিরে আসে, তার শরীরে অনেক জ্বর ছিল। তখন সে তখন তাকে জিজ্ঞাসা করতো, বাবা মা জিজ্ঞাসা করতেছে যে মানে বিষয়টা তুমি সাদে গেলে সাদে গেছিলে কেন, সিঁড়ি রুমের পাশে তোমার ইয়া বয়েছিল, তুমি তুমি বললো তুমি সাদে গেছিলে কিন্তু কেন গেছিলে, আর তুমি সাদে গেলেই বা তুমি সিঁড়ি রুমের পাশে এভাবে শুয়েছিলে কেন পড়েছিলে কেন। তখন সে বললো যে এরকম এরকম ব্যাপার তার সাথে রাত্রে এরকম হয়েছে সে এরকম কিছু দেখছে। তো তারপরে তার বাবা অবস্থা আসছে যে এখানে থাকলে তার প্রবলেম হবে। তো তারপরে যেটা হয়েছে যে ওইখানে তারা ওই ওনার ছেলেকে ইয়ে নিয়ে গেছে। তো এখানে বলে রাখা ভালো যে ওনার ওই ছেলে শুধু বিবাহ মানে বিয়ে হয়নি, ওই ছেলে তার দুই ছেলে বিয়ে হয়েছে। তো ওই লোক ওই ছেলেকে তারা তাড়াতাড়ি করে ঢাকায় পাঠিয়ে দেয় সুস্থ করে। তো তারপরে যেটা হয় তারপরে বিষয়টা এমনি নর্মাল ছিল কয়েকদিন, তার কয়েকদিনের পরে মানে কয়েক বছরের মধ্যে তার একটা বাচ্চা ওই বাসায় একটা মেয়ে জন্ম হয় আর কি। তো যাকে নিয়ে ঘটনাটা আরো বড় অবস্থা মানে বড় অবস্থান ধারণ করে। তো মেয়ে জন্ম হওয়ার 5-6 বছর পর্যন্ত সব ঠিক 2007-2008 পর্যন্ত ছিল। নয়ের দিকে যে ঘটনাটা ঘটে, নয়ের দিকে যেটা ঘটনা ঘটে যে ওই মেয়েটা যখন মেয়েটা যখন 5-6 বছর বয়স, তার মেয়েটা দেখতেছে যে হঠাৎ করে একদিন মানে সন্ধ্যাবেলা আজান দিবে তার আগে আগে একটা মুহূর্ত যে নীরব হয়ে যায় সবকিছু অন্ধকার, এরকম একটা টাইমে মেয়েটা ওই যে মেয়েটা যে ওই বাসা যে মেয়েটা ছিল মানে যার জন্ম হয়েছে বা যে বাসার মেয়ে আর কি অ্যাকচুয়ালি, সে দেখতেছে যে তার মধ্যে একটা মেয়ে তার একটা খেলনা পুতুল নিয়ে ওই যেখানে একটা একটা ওই বাসার মধ্যে একটা কুয়া ছিল ওই কুয়ার একটা আশপাশের মধ্যে দাঁড়ায় আছে। তখন কিন্তু ওখানে কুয়া নেই, কিন্তু বাচ্চা মেয়েটা মানে জানতো যে ওখানে কুয়া আছে। তো সে যখন দেখতেছে কুয়া নেই মানে চোখে দেখতেছে, সে দৌড়ায় ওই বাচ্চা মেয়ের কাছে গেছে তার পুতুলটা নিয়ে আসতে। তো এত সার্ভাল টাইম যখন সে বাচ্চা মেয়েটার কাছে পৌঁছেছে তখন দেখতেছে যে বাচ্চা মেয়েটা হঠাৎ করে নাই, তার সামনে দিকে চলে গেছে এবং সে কুয়ার উপরে দাঁড়ায় আছে। এবং যখনই মানে সে ভাবতে মানে ভাবছে যে একচুয়ালি সে কুয়ার উপর দাঁড়ায় আছে, সে ভাবার আগেই সে মানে কুয়ায় পড়ে গেছে। তো পানির শব্দ পায় তার বড় অব্দা তার করে কুয়াতে নেমে বালতি দিয়ে তাকে উঠে ফেলছে উপরে। পরবর্তীতে মানে সে অনেক পানি খাওয়ার পরে সে মানে অনেক পানি খেয়েছে অ্যাকচুয়ালি। তো পরবর্তীতে মানে সে খুশ হয়েছিল পানি বের করার পর, সে যখন কথাটা বললো যে এরকম এরকম ব্যাপার তার মতো একটা মেয়ে সে এখানে দেখছে এবং তার খেলার পুতুল ছিল বলে নিয়েছিল বলে সে দৌড়ায় গেছে পুতুলটা আনতে, তারপরে এরকম এরকম ইয়ে হয়েছে এরকম ভাবে সে মানে কুয়ায় পড়ে গেছে। তো তারপর যেটা হয় যে তার দাদা দাদা একদিন তার ওই দিন একটা স্বপ্ন দেখে যে তোর নাতিকে আমি নিয়ে যাবো, তোর নাতিকে আমি নিয়ে যাবো, তুই আমার কিছুই করতে হবে না কথাটা বলে। তো অনেক অনেক বড় হতে পারে, তারপর ওই তার দাদা বিষয়টাকে খুব মানে সিরিয়াসলি নিয়ে আমার পরের দিন মানে ওই মানে মাহাত টাইপের কিছু মানে যারা এইসব বিষয় মানে ভর্তি বা দিন বিষয়গুলোকে যারা হ্যান্ডেল করতে পারে তাদেরকে নিয়ে আসে। তারা তখন বলে যে আসলে অনেক দেরি হয়ে গেছে, এটা অনেক শক্তিশালী হয়ে গেছে, এটার সাথে আমার পেরে ওঠার মতো শক্তি এখন নাই। তো সবচেয়ে বেশি হবে যে আমি একটা কাজ করতে পারি, আমি আপনাদেরকে একটা মানে তাবিজ সবাইকে দিতে পারবো, আপনার তাবিজটা মানে পরে এই বাসা থেকে মানে কয়েক ঘন্টা তাবিজটা অ্যাকশন থাকবে, কয়েক ঘন্টার মধ্যে বাসা থেকে চলে যাবেন সবাই, এই বাসায় আসবেন ছিলেন। তো তারা সবকিছু বুঝে শুনে তারা সিদ্ধান্ত নিল তারা এখন থাকবে না, তারা থাকা চলে আসবে। তারপরে যেটা হলো যে তারা তখন বলছিল যে তারা ওই লোকটা মানে ওই খান সাহেব প্রশ্ন করছিল যে আমরা কোনো ফিরে আসতে পারবো না। তখন বলছিল যে হ্যাঁ, যদি আপনার মেয়ের মানে আত্মীয় বয়স 15 বছর পার হয়ে যায় তারপর আপনি আসতে পারবেন। কিন্তু এটা কেন বলেছিল আসলে আমারও জানা, আমি ওটা জানতে পারিনি পরে। তো ওই দিন ওই চাবি দেওয়ার পর তারা ওই দিনের মধ্যে গোসাগুসি করে সবকিছু করে চলে যায়। তো যাওয়ার পরে যখন সারা বাড়ি থেকে বেরোয় যায় সন্ধ্যার দিকে, তো তখন যেটা হচ্ছিল যে বাড়ির দরজা গুলা খুব জোরে জোরে, কোনো বাতাস নেই, খুব জোরে জোরে মানে আঘাত করতে থেকে যেন মানে দরজায় বাড়ি দিচ্ছে, আর বাড়ির থেকে সাউন্ড আসবে, তোরা কেউ বাঁচবি না, তোদেরকে কাউকে ছাড়বো না, কথা বলতে বলতে হঠাৎ করে এরকম একটা সাউন্ড আসতে হবে। তারা তাড়াতাড়ি করে জায়গাটাকে মুভ কর এবং তারা ওই ওই দিন ঢাকায় মুভ চলে আসে। তো তারপরে ওই বাসাটা কিছু ছিল না, ওই বাসা কোথাও থাকতো না, ওই বাসা পরিত্যক্ত অবস্থায় থাকতো। ওই বাসায় প্রায় প্রায় মানুষজন বিভিন্ন জিনিস অবজার্ভ করতো আশেপাশে দিয়ে গেলেই। তো তারপর অনেকদিন পর ওই বাসায় কিছু ভাড়াটি আছে, তারা ওই বিষয়গুলো চেক করার পর থাকতে পারে না। তারপর অনেকদিন এরকম হওয়ার পর ওই লোক খান সাহেব তার এক বন্ধুর বাসা এখানে আসে, আসে ওই বাসা সম্বন্ধে বিক্রি করার জন্য, বাসা সম্বন্ধে বড় বড় অভিযোগ করে তারপর ওই জিনিসটাকে এখন কন্ট্রোলে আনে, তারপর তারা থাকতে পারে। কিন্তু তারপর ওই বাসার মধ্যে এখনো মানে আমরা যারা এলাকায় থাকি তারা ওই বাসা সম্বন্ধে মানে আমাদের এলাকায় যারা এখনো বাসাতে আসতে আসলে মুভ করে তারা এখন অনেক অবজার্ভ করে। মানে এই বলেছিল যে শুধুমাত্র যে দুটা জিনিস ওই বাচ্চা আর মেয়ে করে কন্ট্রোল করা হয়েছে, কিন্তু এর আগে ওই বাসার মধ্যে অনেক কিছু ছিল, তারা এখন মানে সময়ের সাথে সাথে অনেক শক্তিশালী হয়েছে, তাদের সাথে পেরে ওরা সম্ভব না। তো হুজুর ওই বলেই দিচ্ছে খান সাহেবকে যেহেতু আপনাদের উপর তারা আতর করছে, আর আমার তাদের মনে তার মানে হুজুরের মানে বক্তব্য মধ্যে এটা ছিল যেন তারা এখানে ফিরে না আসে বলে। তো তারপরে ওই খান সাহেব ঢাকায় থাকে এখন, আর উনি 2015 সালের শেষের দিকে মারা গেছেন। আর তারপরে ওনার ছেলেরা মাঝে মাঝে ওখানে আসেন, কিন্তু মানে থাকেন না, ওখানে ওনার ছেলে আরো বাড়ি আছে, ওই বাসা থেকে থাকে মানে বাসা থেকে তারা ওই মানে ওই যে ভিতরে বাড়ির বিষয়টা যেখানে মানে যেখানে ঘটনাটা ঘটছিল ওই বাসার মানে বাসাটা কন্ট্রোল করে। তো বাসাটা এখন মোটামুটি খালি, কেউ থাকে না বাসার মধ্যে এখন, এভাবে চলতেছে আর কি। তো এখনো বাসা নিয়ে অনেক ঘটনা মানে এখন অনেক ঘটনা প্রচলিত আছে। তো আমি যদি আরো কিছু কালেক্ট করতে পারি অবশ্যই জানাবো। আমার জন্য সবাই দোয়া করবেন, আর সবাই অনেক ভালো থাকবেন। আসসালাম আলাইকুম।
FM. The night comes alive. Bishash korana korata apnar bepar.
বিশ্বাস করা বা না করাটা কমপ্লিটলি আপনার ব্যাপার। এবং শুনছেন রেডিও ফুটের FM চলছে, ফ্রুট FM, আমি রাসেল আছি সাথে। এবং আমরা একটার পর একটা দারুণ ঘটনা শুনছি, এখন আরও একটা ঘটনায় যাব। এটি একটা ইমেইল এবং আশা করছি এই ইমেইলটা আপনাদের ভালো লাগে। যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, যিনি লিখেছেন তিনি এভাবেই শুরু করেছেন, ওয়ালাইকুম সালাম। তিনি লিখছেন যে আশা করি ভালো আছেন, কারণ আপনি সব সময় ভালো দলে। স্টুডিওতে আসতে পারবো না বলে ঘটনাটি পাঠিয়ে দিলাম। এটি আমার জীবনে ঘটা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা এবং এই প্রথম আমি ভূত এফএমে আমার সাথে ঘটা একটি বাস্তব ঘটনা আপনাকে বলতে যাচ্ছি। আমার নাম সজি, থাকি চাঁদপুরে, চাঁদপুর আল আমিন একাডেমিতে। এবার ইন্টার ফার্স্ট ইয়ার অর্থাৎ ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের ছাত্র তিনি। চাঁদপুর সদর থেকে প্রায় 7 কিলোমিটার দক্ষিণে আমার গ্রাম, নাম হরিণা। যাতায়াত ব্যবস্থা ভালো থাকায় আমরা আর শহরে বাসা ভাড়া করিনি, ওইখান থেকে আমাদের যাতায়াত। সেদিন ছিল শনিবার, প্রতিদিনের মতো কলেজ থেকে ফিরলাম। ফিরতে ফিরতে প্রায় মাগরিব ছুঁই ছুঁই, বাসায় এসে দেখলাম আমার ফুফাতো ভাই ফয়সাল এসেছে। আরে ফয়সাল, কি অবস্থা? সেই তো ভালো, তোর খবর কি? কলেজে যাস তো ঠিক মতো? যাই, অনেকদিন পর দেখা আমাদের। যেহেতু আমার বয়স, আমরা বয়সের দিক থেকে এক সমান, তাই আমাদের মধ্যে ভাবটাও ছিল অনেক বেশি। গল্প করার ফাঁকে ফয়সাল আমাকে বলল, এই সজীব চল আজ রাতে মাছ ধরতে যাই। আমি যদিও একা রাত্রে মাছ ধরতে যেতে ভয় পেতাম, কিন্তু আজকে ফয়সাল থাকায় তেমন ভয় করলো না, বরং বেশ উচ্ছ্বাসের সাথেই বললাম অবশ্যই যাব। তবে মা বাবা যেন টের না পায়, না হয় আর নামতেই দিবে না। বর্ষাকাল, চারিদিকে ঝিরঝির করে বৃষ্টি, বিলের মধ্যে প্রায় 1 হাঁটু পরিমাণ পানি। এক সপ্তাহ আগেই একটা বর্ষা কিনে নিয়ে এসেছিলাম হাট থেকে, একবারও ওইটা দিয়ে নামা হয়নি পানিতে। আর যেহেতু ফয়সাল আছে, রাত্রে নামা যাবে। আমি ফয়সালকে বললাম রাতের খাবার খেয়ে চুপচাপ পেছনের দরজা দিয়ে নেমে যাব আমরা। ফয়সাল সম্মতি দিল। গ্রামের সময় 9টা বাজে, মানে অনেক রাত। যথারীতি খাওয়া দাওয়া সেরে আমি আর ফয়সাল বারান্দায় বসে জিরোতে লাগলাম। বেশ খানিক পর আমি বিছানার নিচ থেকে মাছ ধরার লাইটটা আস্তে করে কেটে নিলাম আর বাইরে রান্নাঘর থেকে বর্ষাটাও তুলে নিলাম। এরপর ফয়সালকে ডাক দিলাম, সেও প্রস্তুত। আর আমার ডাকে চুপি চুপি পেছনের দরজা দিয়ে মাছ ধরার ব্যাগ নিয়ে বেরিয়ে এলো। গুটি গুটি পায়ে দ্রুত আমরা হাঁটতে লাগলাম। পথে হাঁটতে হাঁটতে সিদ্ধান্ত নিতে লাগলাম কোন বিলে আগে যাব, উত্তরের দিঘিতে নাকি পূর্বের বিলে। পূর্বের বিলটা প্রচুর বড় আর ওইখানে মাছ পাওয়ার সম্ভাবনাও বেশি মনে হলো আমার। আমি ফয়সালকে বললাম, চল আগে পুকপাড়ের বিলে যাই, তারপর ওখান থেকে বড় দিঘি পার হয়ে আবার দক্ষিণে যাব। ফয়সাল আর কিছু বলল না, আমাকে অনুসরণ করতে লাগলো। বিলে যদিও হাঁটু সমান পানি, কিন্তু বৃষ্টির পানি হওয়াতে স্পষ্ট মাটি দেখা যাচ্ছিল। আমার হাতে বর্ষার লাইট, ফয়সাল ব্যাগ নিয়ে আমার পিছু পিছু বিলে নেমে পড়ে। বিলের আইল ধরে একটু একটু করে লাইট মেরে সামনে যাচ্ছি। চারিদিকে প্রচুর লাইট দেখা যাচ্ছে, অনেকেই মাছ ধরতে বর্ষা নিয়ে বেরিয়েছে। তাদের থেকে একটু দূরেই আমরা বিলের এক প্রান্ত ধরে হাঁটছি। দুই একটা করে ছোট কই মাছ ছাড়া আর কিছুই নজরে পড়ল না। এভাবে পাঁচ সাত মিনিট হাঁটার পর হঠাৎ চিকচিক করে কি যেন একটা দেখলাম। আমি দ্রুত বর্ষা চালালাম। ফয়সাল দৌড়ে মাছটা ব্যাগে তুলে নিল। শিং মাছ, বেশ বড়। আমি কিছুটা খুশি হলাম, এই প্রথম আমরা নতুন আমার নতুন বর্ষার শিকার। ফয়সালকে বললাম, দেখিস আজ অনেক মাছ পাবো। ক্ষেতের আইল ধরে হাঁটতে হাঁটতে কখন যে পূবের শেষ সীমান্তে চলে এসেছি খেয়াল করিনি। সীমান্তের পাড়ে তিনটা তাল গাছ আছে আর তার পাশে একটা কবরস্থান। তিন দিন আগেই একজনকে এই কবরস্থানে দাফন করা হয়েছে। কবরস্থানটা দেখে আমার কেমন যেন একটু ভয় ভয় লাগলো। চারিদিকে শুনশান, এখানে লোকজন নেই বললেই চলে। অনেক দূরে কিছু লাইটের উপস্থিতি দেখলাম, এদিকে কেউই আসেনি। অনেক গুড়া জোড়াজুড়ি করেও এদিকে মাছের কোনো নিশানা পেলাম না। ফয়সাল সাথে থাকায় একটু সাহস নিয়ে বললাম, চল দিঘির পাড়ে যাই, এখানে আর মাছ পাবো বলে মনে হচ্ছে না। বলে রাখা ভালো, দিঘিটা ছিল বিল থেকে 10 মিনিটের দূরত্বে, আর দিঘির পাড়ে সচরাচর মানুষ যায়ও না, কারণ কিছুদিন আগে পাশের গ্রামের একটা ছেলেকে নাকি ওইখান থেকে জিনে আস্তর করেছিল। এই ঘটনার পর রাতে তেমন কেউ ওদিকে পা বাড়ায় না। সাত পাঁচ ভাবতে ভাবতে পূর্বের সীমান্ত দিয়ে আমরা দিঘির পাড়ে হাঁটতে শুরু করি। একটু পরেই দিঘির পাড়ে চলে আসলাম। দিঘিটা বেশ বড় এবং চতুর্ভুজ আকৃতির, কালো কুচকুচে পানিতে চাঁদের আলো যেন চিকচিক করছে। আমি আশেপাশে তাকালাম, না কেউ নেই, শুধু আমি আর ফয়সাল। চারিদিকে শুনশান, আমি দিঘির সিঁড়ির দিকে পা বাড়ালাম। ধীরে ধীরে নেমে দিঘির সিঁড়িতে লাইট মারার সাথে সাথে দেখলাম বড় একটা টাকি মাছ লাইটের ঝলকানি পেয়ে ধীরে ধীরে পিছু সরে যাচ্ছে। দেরি না করে ধুপ করে বর্ষাটা ছুড়লাম। একটা ক্যাক করে আওয়াজ আসলো, বর্ষাটা বোধহয় দিঘির সিঁড়ির নিচে গিয়ে দেখেছে। এখন কি হবে? ফয়সাল বলল, তুই ব্যাগটা ধর, আমি লাইট নিয়ে নিচে নেমে দেখি কি বিপ্ল। ফয়সাল আমার হাতে ব্যাগটা দিয়ে লাইটটা নিয়ে নিচে নামলো। প্রায় হাঁটু সমান পানিতে নেমে গেল। প্রায় 5 মিনিট হয়ে গেল, কিন্তু ফয়সাল বর্ষাটা তুলতে পারছে না। কিরে, কিছু বুঝলি? কি বিদল? ফয়সাল চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। কিরে ফয়সাল, বর্ষাটা খোল, নিয়ে আয়, দেখিস একটা শিক যাতে না ভাঙে। কিন্তু ফয়সাল আমার দিকে পেছন দিয়ে নুয়ে আছে, কোনো কথা বলছে না, আর লাইটটাও নিচের দিকে ধরে রেখেছে। ওর চেহারাটাও দেখা যাচ্ছে না। বিরক্ত হয়ে আমি একটু এগিয়ে যাই, যেই ফয়সালের জামা ধরে টান দিলাম, কিন্তু ফয়সাল না। আমার আত্মাজনক খাঁচা থেকে বেরিয়ে যাবার অবস্থা। এক দৃষ্টিতে আমি তাকিয়ে আছি বিড়াল রূপী একজন মানুষের দিকে। চোখগুলো যেন আগুনের মতো কোটর থেকে বেরিয়ে যাবার উপক্রম। যাবার আগে গো গো করছিল সে, তখন আর এত কিছু দেখার বা বোঝার কোনো সুযোগ ছিল না। আমি যেই ফয়সালের এই বিভৎস রূপ দেখলাম, আমি চিৎকার করে যাব, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আর কেউ যে আমার চিৎকার শুনে এগিয়ে আসবে সেই উপায়ও ছিল না। চারিদিক একদম নীরব নিশ্চুপ, যেন সবাই আমার মৃত্যুর তামাশা দেখার জন্যই অপেক্ষা করছে। একটা শীতল হাত যেন আমার ওপরে এসে আছড়ে পড়ল। আমি সেই মুহূর্তেই সিঁড়িতে লুটিয়ে পড়লাম। তারপর কি ঘটেছিল আর কিছু মনে নেই। প্রতিদিন সকালে সবকিছু শোনার পর আমার অবস্থা যেন আরো খারাপ হয়ে গেল। ফয়সাল আমার মাথার পাশে বসা, ও নাকি রাত্রে আমার সাথে বের হয়নি, এমনকি মাছের ব্যাগও নাকি ও খুঁজে পায়নি। যেই আমাকে এটা বলার জন্য বারান্দায় এসেছে ততক্ষণে আমি আর সেখানে নেই। ফয়সালের কেমন একটু সন্দেহ হলো, ওই আমাকে খোঁজার জন্য সবাইকে সবকিছু বলে দেয়। প্রায় দেড় ঘন্টা নাগাদ খোঁজার পর নাকি আমাকে এই দীঘির পাড়ে সিঁড়িতে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। সেদিনের পর আমাকে আর মাছ ধরা আমার একদম বন্ধ হয়ে যায়। আজ যখন বর্ষাকাল আসে সবাই মাছ ধরতে যায়, কিন্তু আমার যাওয়া হয় না। ওই দিন ভাগ্যক্রমে বেঁচে ফিরে এসেছি, কিন্তু আবার যদি পিশাচের মুখোমুখি হতে হয় তাহলে হয়তো ওই দিনটা ওরই হবে। এই ছিল ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের যে দ্বিতীয় অতিথি তার কাছে তার দ্বিতীয় ঘটনাটা আমরা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের লিখে পাঠাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutasthan@bhutasthan.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আমাদের ঘটনাটি। আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/bigotfurti, আমার www.facebook.com/bhutasthan.rasel, টুইটার @rasel_bhutasthan, @rasel_bhutasthan. সালমান আজিম আমাদের টুইটারে আমাদেরকে টুইট করেছেন এবং তিনি দেখছি যে এখানে লিখেছেন যে নববর্ষের আগে শেষ ভুতেছেন, দারুণ হচ্ছে, 8 বছর ধরে আছি, আগামীতেও থাকবো, থ্যাংক ইউ সো মাচ। মাহমুদুল তামি আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি। এল সি রনি আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি। এম ডি আরিফুর রহমান, ইমেলটা ভয়ের ছিল সেটা তিনি লিখেছেন। আবু ফনোমান ফয়সাল আমাদের বলছেন আয়নার ঘটনাটা কোথায়, আমি দেখি যদি আজকে প্লে করতে পারি, নাহলে অন্য কোনো দিন প্লে করবো। এটা মালদ্বীপ থেকে এসছে, চমৎকার অডিও ক্লিপ, আপনারা মনে রাখার জন্য ধন্যবাদ, অবশ্যই প্লে করবো। রফিকুল ইসলাম আমাদের লিখেছেন এবং তিনি ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ লালগোলা থেকে আমাদের সঙ্গে আছেন। দেখতে পাচ্ছি শিশির ঘোষ এবং তিনি জামালপুর নারুন্দি থেকে আমাদের সঙ্গে আছেন। দেখতে পাচ্ছি আবু রাহি এবং ফার্স্ট ইমেলটা তার কাছে বেশি ইন্টারেস্টিং লেগেছে। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরও অনেকেই। আবু নোমান ফয়সাল আমাদের সঙ্গে আছেন, আবু রাহান রকি এছাড়াও আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। সাইফুল ইসলাম এস আর কক্সবাজার মহেশখালী থেকে তিনি শুনছেন। আমাদের সাথে আছেন স্বপ্নীল নোমান এবং নোয়াখালী থেকে তিনি আমাদের সাথে আছেন। বিশাল বৈরাগী ফিরোজ গোপালগঞ্জ থেকে অ্যাপ দিয়ে, আপনি কি আসলে অ্যাপ দিয়ে শুনছেন? আই ডোন্ট থিঙ্ক সো। আমাদের সঙ্গে আছেন এস এম এন মারুফ, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি বৃষ্টি চক্রবর্তী, স্টোরিটা খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ, এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন। আমাদের সঙ্গে আছেন অভিমানী সোহান, এছাড়াও মাহাদি সৈকত আমাদের সঙ্গে আছেন, জ্যোতির্ময়, মোহাম্মদ বাজিব সহ আরও অনেকে, আহমেদ আমাদের সঙ্গে আছেন, মাহাদি সৈকত সহ আরও অনেকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তিনি আমাদের দ্বিতীয় অতিথি, তিনি তার ঘটনাটি শেয়ার করবেন। জি, আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা।
থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া, আমি রায়ন রশিদ,
আমি এসেছি বাংলামোটর থেকে। ভাইয়া আমি এখন যে স্টোরিটা বলবো এটা হচ্ছে আমাদের দেশে না, এটা কলকাতার, আমার একটা মামার কাছ থেকে শোনা। ওনার নাম হলো পাপ্পু মামা, উনি রিসেন্টলি ম্যারি করেছেন নাগমা আন্টি। আর ওনারা দুজন একই জায়গায় কাজ করতেন, পাপ্পু মামা হিন্দু বাট নাগমা আন্টি মুসলমান। তো ওনাদের দুজনের মধ্যে যখন বিয়ে হয় এরপরে সব কিছু মোটামুটি ঠিকই ছিল, বাট একটা দিন হঠাৎ করে পাপ্পু মামা নাগমাটিকে বলে যে আচ্ছা তুমি হচ্ছে রুমে থাকো, আমি একটু পরে রুমে আসছি। তো রাতের বেলা নাগমা আন্টি মানে যখন রুমে যান, যাওয়ার পর উনি বসেছিলেন বিছানার উপরে, উনি হচ্ছে দরজা দিয়ে ঢুকলে ওনার পিঠটা দেখা যাবে, অর্থাৎ পেটটা দেখা যাবে না, এইভাবে খাটের উপর বসেছিলেন এবং উনি দুলছিলেন, কন্টিনিউয়াসলি দুলছিলেন বা কিছু একটা বলছিলেন মুখে, এবং হাতে ওনার একটা প্লেট ছিল। আর এইটা এরপরে হচ্ছে পাপ্পু মামা যখন রুমে ঢুকে ওনার ঘাড়ের উপরে হাত দেন এবং বলেন মানে জাস্ট তাকে ডাকেন, তখন নাগমান্টি হঠাৎ করে রেগে গিয়ে বলে কি হয়েছে। তখন হচ্ছে আবার সে এই কথাটা বলার পরে আবার হচ্ছে মানে নিচের দিকে তাকিয়ে আবার দুলতে থাকে, এবং তার মাথার যত চুল ছিল সব সামনের দিকে চলে আসছিল, দেন মানে এই টাইপের কিছু বোঝা যাচ্ছিল। এরপরে হচ্ছে পাপ্পু মামা আবার হাত দেন, এবার সে আরো রেগে গিয়ে কি হয়েছে তোমার বলে চোখ টোক মানে কি বলবো লাল টাল হয়ে পাপ্পু মামার দিকে আরো রাগ হয়। পাপ্পু মামা বলে যে ওর অ্যাকচুয়ালি কি হয়েছে, ওর কি কোনো মেন্টালি কোনো প্রবলেম মানে ছিল আগে থেকে, নাকি ওর অ্যাকচুয়ালি এই টাইপের কোনো মানে কোনো প্যারানর্মাল কোনো কিছু হচ্ছে ওর সাথে। তো ওকে যখন আবার মানে নাগমান্টিকে যখন আবার ধরে, এবার নাগমান্টি মানে রাগ হয়ে গিয়ে পাপ্পু মামার গলা চেপে ধরে, এবং ধরার পরে হচ্ছে পাপ্পু মামা চিল্লাচিল্লি করে টোরে ঘরের সবাইকে ডাকে, এবং ধরে মানে হাতটা ধরে টোরে বেঁধে বেঁধে রাখে অনেক কষ্ট করে। তো ভাইয়া মানে অ্যাকচুয়ালি মজার ব্যাপার ছিল এখানে, পাপ্পু মামা আমাকে বলে যে রায়ান তুমি হয়তো একা অনেকের সাথে অনেক মানে তাকে ধরে রাখতে পারবা, বাট মানে সে একজন মেয়ে মানুষ, বাট তাকে ধরে রাখার জন্য মানে ছয়জন এনাফ হচ্ছিল না, ছয়জন তাকে ধরে রাখতে পারছিল না, হাতটা ছেড়ে টেড়ে দিয়ে একেবারে খুব মানে কি বলবো খুব শক্তিশালী হঠাৎ করে হয়ে গিয়েছিল। তখন হচ্ছে পাপ্পু মামা বলে যে এরকম আমরা তো অ্যাকচুয়ালি হতো কি মানে নাগমান্টির বিয়ে হওয়ার পরে উনি হচ্ছে একটা গাছের নিচে বসে থালা বাসন ধুতেন এবং সাথে ছিল পুকুর, এবং ওইখান থেকেই নাকি মানে ফেরার পর এই টাইপের ঝামেলাগুলো শুরু হতো, এবং ভ্যা এটা কন্টিনিউয়াসলি ওয়ান মান্থ ধরে চলছিল। একটা টাইমে নাগমান্টির মা এবং পাপ্পু মামা মিলে ডিসাইড করে যে তাকে কোনো একটা ওঝা বা তান্ত্রিক টাইপের এই টাইপের কারোর কাছে নিয়ে যাওয়া যাক। যখন তার কাছে নিয়ে গিয়েছে তখন হচ্ছে তান্ত্রিক বলে যে আপনাদের বাড়ি রয়েছে যে এই গাছটার নিচে এরকম বসে থাকতো, ওই গাছটা থেকে হয়তো ওর উপরে কিছু ভর করে। বাট ভাই মজার ব্যাপার হচ্ছে ওই তান্ত্রিক কিন্তু ওই এলাকায় যায়নি, এলাকা থেকে অনেক বেশি দূরে ছিল, বাট উনি কিভাবে জানি জেনে গিয়েছিলেন যে ওইখানে উনি গাছের নিচে বসে থালা বাসন ধুতেন, এবং ওনাকে নাকি ওই যে মানে নাগমান্টির ঘাড়ে যেই জিনটা আসর করেছিল বা যাই বলা যাক না কেন, উনি নাকি বলেছেন যে এই মেয়েটাকে আমার পছন্দ হয়েছে আমি ওকে ছাড়বো না, যে করে হোক আমি ওকে ছাড়বো না। তখন হচ্ছে পরে অনেক ইয়ে করার পরে নাগমান্টিকে ছেড়ে দেওয়া মানে কোনো মতে সেখান থেকে চলে আসে। একটা সময়ে পাপ্পু আমার আর কি মনে ওঠে যে যখন তার ওখানে মানে বাড়ি তৈরিও করা হয়নি, তার বাড়িটা ছিল ঠিক পাশে, একজন মানে পাগল বলতে পারেন ভাই, তার একটু মেন্টালি একটু প্রবলেম ছিল, উনি একটু সিক ছিলেন মেন্টালি, ফর দ্যাট রিজন তার বাবা মা তাকে ঘর থেকে বের করে দেয়, এবং বের করে দেওয়ার পরে সে ওই গাছের নিচেই বসে থাকতো এবং এভাবেই মানে কি বলবো দুলতো সারাদিন এবং কিছু একটা বলতো মুখে, এবং উনি বিয়ে করেননি। ওই সময়ে একটা সময় দেখা যায় কি তার মানে ডেড বডিটা ওই গাছের নিচে কিভাবে যে মারা গেছে এটা কেউ জানে না, বাট এইভাবেই কিছু একটা হয়ে গিয়েছিল, হয়তো তার সাথেও কেউ তাকে মার্ডার করেছিল ওই গাছের নিচে। বাট ওর পর থেকে ওই গাছের নিচে যেই যায় না কেন ভাইয়া এই টাইপের বিভিন্ন ধরনের ঝামেলা হয়। ঠিক একইভাবে ভাইয়া ওই গ্রামে যারাই বিয়ে করে না কেন তাদের সাথেই তাদের বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি হয়। আর নাগমা আন্টির সাথেই ঠিক আরেকজন আছেন শাহরুখ ভাই, তো শাহরুখ ভাইয়ের সেম, ওনারা দুজন বিয়ে করেছেন, শাহরুখ ভাইয়ের ওয়াইফ। তো হঠাৎ করে শাহরুখ ভাইয়ের ওয়াইফের এই যে এরকম ওয়ান মান্থের মাথায় এসে তার মানে ওয়াইফের কিছু একটা এরকম প্রবলেম হয়। এরপরে দেখা যায় কি ভাইয়া তার ওয়াইফ হঠাৎ করে হচ্ছে দেয়ালের সাথে খুব জোরে মাথায় বাড়ি দিচ্ছে। এরপরে হচ্ছে ভাইয়া শাহরুখ ভাই আমাকে বললো যে ও দেয়াল ক্রলিং করে ওঠা শুরু করেছে। আমি জাস্ট এই জিনিসটাতে বেশি অবাক হয়েছি যে একটা দেয়াল প্লেন থাকে, বাট একটা মানুষ কিভাবে সেটাতে ক্রল করে উপরে চড়তে পারে? বাট শাহরুখ ভাই আমাকে বলে যে এটা 100% ট্রু এবং তার নিজে চোখে দেখা, এবং সে আমাকে ছবি বের করে দেখা যে সে যে মাথা বাড়ি দিয়েছিল সেটা তার কারণে তার মাথায় একটা মানে ব্লু কালারের স্পট তৈরি হয়ে গিয়েছিল, তো এটা আমাকে দেখিয়েছিল। এরপরে হচ্ছে বলে ভাইয়া যে এরকম তাকেও পরে তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয়, তারপরে তান্ত্রিকও বলে ওই যে ওই টাইপের কিছু একটা তার উপরে আছর টাইপের কিছু একটা করেছিল যার কারণে এই এই ধরনের সমস্যা ছিল। যখন তাকে তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয় তখন হচ্ছে তান্ত্রিক বলে যে তুই যদি বের না হোস তাহলে আমি কিন্তু মেরে ফেলবো। তখন হচ্ছে বলে যে তুই যদি মারতেই পারিস তাহলে তো তুই এই বডিটাকে মারতে পারবি, আমাকে তো মারতে পারবি না। তখন হচ্ছে তান্ত্রিক অনেক কি বলবো বোতলে বন্দি করে ভাইয়া, তার মানে এই যে কোনার আঙ্গুলটা রয়েছে এই কোনার আঙ্গুলের সাথে একটা দড়ি দিয়ে একটা বোতল দিয়ে কিভাবে জানি যে বোতল বন্দি করে। এরপর থেকে ভাইয়া তারা দুজনই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ।
থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে ফেসবুকের যে পেজগুলো আছে সেখানে অনেকে কমেন্ট করছেন এবং সেগুলো আমি আস্তে আস্তে পড়তে চাই আমাদের সঙ্গে যারা আছেন। তবে তার আগে যেটা করতে চাই, আমাদের এখানে আরও একজন অতিথি আছেন তার সাথে আমরা একটু কথা বলবো। আপনার নামটা আপনি কাইন্ডলি একটু আমাকে বলবেন, তারপরে আপনি একটু জানাবেন যে আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। জি
ধন্যবাদ রাসেল ভাই। আমি উজ্জ্বল।
জি
আমি আসছি যাত্রাবাড়ি ধোলাইবাড় থেকে।
জি
রাসেল ভাই, আমার ঘটনাটা হচ্ছে 2004 সালের ঘটনা।
জি
আমি সাধারণত আমার মানে ভ্রমণ পিপাসু আমি মানে ঘুরতে খুব পছন্দ করি, তো আমি বাংলাদেশ অনেক জায়গায় ঘুরছি। তো এই ঘোরার মানে ইয়া ছিল হচ্ছে আমার বাবার ট্রান্সপোর্ট বিজনেস ছিল, তো আমার বাবার ট্রাকে করে আমি অনেক জায়গায় গেছি বাংলাদেশে।
আচ্ছা,
তো এটা হচ্ছে 2004 সালের ঘটনা, যখন আপনার এটা গরমের সময় ছিল, যেটা আমরা ওই কি বলে আম কাঁঠাল মানে পাকে বা ইয়া হয় ঠিক আছে ওরকম একটা সময়। তো আমি জানতে পারি আমার চাস্তবের মাধ্যমে যে আমাদের গাড়ি রাজশাহী যাচ্ছে। তো চাস্তবা আমাকে বললো যে তোদের গাড়ি রাজশাহী যাচ্ছে, তুই কি রাজশাহী যাবি? তো আমি বললাম যে হ্যাঁ রাজশাহী যাওয়া তো অনেক শখ, তা আমি রাজশাহী যাবো। তো আমাকে বলে যে তাহলে তুই ড্রাইভারের সাথে যোগাযোগ করি, ড্রাইভারের সাথে যোগাযোগ করলে তোদের ড্রাইভার ঠিক করে নিয়ে যাবে। তো আমি রাসেল ভাই বরাবর ড্রাইভারের সাথে যোগাযোগ করলাম, ড্রাইভারকে বললাম যে তুই মানে মানে কতক্ষণ নাগাদ গাড়ি লোড হবে। ও আমাকে বললো যে রাত্রে মধ্যে লোড হয়ে যাবে, আমি আপনাকে ফোন দিব। তো ভাই যে কথা আমাকে ও রাত্রে ফোন দিল, তখন 12:30 মতো বাজে। ফোন দেওয়ার পরে আমি বাসা থেকে বের হলাম, ওই গাড়ির সামনে মানে মেন রোডে উঠবো। মেন রোডে উঠার পর দেখলাম ড্রাইভার আমাদের দাঁড়িয়ে গেছে। তো আমি ড্রাইভার আমাকে দেখার পরে আমরা গাড়িতে উঠলাম এবং ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। তো রাসেল ভাই আমাদের এই রাজশাহী পৌঁছাতে পৌঁছাতে 11:00 বাজছে, তো আমরা সারা রাত্রই জাগনা ছিলাম। তো গাড়ি যখন আপনার পণ্য আনলোড করতেছিল তখন আমি রাজশাহীতেই আশেপাশে ঘুরতেছিলাম। তো ড্রাইভার চলে গেছে আপনার পরবর্তী ট্রিপের জন্য। আমাদের এই গাড়িগুলো ট্রিপ হয় আপনার ট্রান্সপোর্টের মাধ্যমে। তো ড্রাইভার যখন ট্রান্সপোর্টে চলে গেল তখন আমি এই রাজশাহীতেই মানে সাহেব বাজারের আশেপাশে ঘোরাঘুরি করতেছি। তো একটা সময় ড্রাইভার আমাকে ফোন দিল, ফোন দিয়ে বললো ভাই ট্রিপ ধরছি। তখন আমি জিজ্ঞেস করলাম যে কোথা, তো বললো যে ঢাকা বাদামতলি। তো আমি বললাম ঠিক আছে, ও আমি গাড়ির সামনে আবার চলে যাই। তো ড্রাইভারকে জিজ্ঞেস করি গাড়ি লোড হবে কোথা থেকে, তো আমাকে লোকেশন বললো যে কানসার থেকে লোড হবে, কিন্তু জিপ বাগানের যে পয়েন্ট থেকে লোড হবে সেটা আপনার যে আমের গাড়ির সাথে আপনার প্রত্যেকটা গাড়ির সাথে একটা স্কোর আসে, যে আমটাকে মানে পাহারা দিয়ে নিয়ে আসে বা আমটা যেখান থেকে আপনার খরিদ করে ওখান থেকে আপনি বুঝা নিয়ে নেয়। তো আমাদের পণ্য নামতে নামতে মোটামুটি আপনার সন্ধ্যা হয়ে যায়। তো আপনার এর মধ্যে স্কোর চলে আসে, আশা করি স্কোর আমাদের নিয়ে যায়। তো আমাদের আমের বাগানের পয়েন্টটা ছিল আপনার কানসারার।
জি
কানসার যাওয়ার পরে আপনার ওই কানসার থেকে আপনার 16 কিলোমিটার ভিতরে যে আমি যে বাগানটা সেই বাগানটার মধ্যে আমরা ঢুকি। তো আসলে খুব সুন্দর লাগতেছিল, মাঝখান দিয়ে রাস্তা দুই সাইড দাম আম বাগান, খুব ভালো লাগতেছে। সবচেয়ে বড় ব্যাপার কি রাজশাহীতে অনেকেই যারা গেছে তারা জানে যে আপনার আম বাগান আম গাছগুলো 7 ফিট 8 ফিট এর মধ্যে থাকে, বেশি বড় হয় না।
আচ্ছা,
তো ভাই আমরা একটা সময় যে পয়েন্টে যাই পৌঁছাইলাম, পৌঁছানোর পরে আপনার আমাদের যে স্কট আর ওখানে যে লেবার ছিল ওরা বললো গাড়িটাকে একটা প্লেস করার জন্য গাড়িটাকে যাতে প্লেস করে একটা পয়েন্টে রাখে। ওরা চলবে আমাদের গাড়িটা যখন প্লেস করলো তখন গাড়িটা যখন ঘুরায় ঘুরে প্লেস করার পরে একটা গাছ একটু মোটা ছিল একটু বড় গাছটা, ওই গাছটার মধ্যে আপনার একটা রশি ঝুলতেছিল, মনে হচ্ছিল যে ওই রশিটা কেউ আপনার ছুরি বা আপনার বটি এরকম কিছু জাতীয় দিয়ে কাটা দিচ্ছে। তা রশিটা আপনার মানে লম্বায় মানে মোটামুটি আপনার 2-3 ফিটের মতো ছিল। তো গাড়িটা যখন প্লেস করছে তখন আমাদের গাড়ির যে সামনে মানে সামনের যে মুখ মানে কেবিনটা কেবিনের যে সামনের যে মেইন গ্লাস, মেইন গ্লাসের থেকে অল্প কিছু ডিস্টেন্সে ছিল, একটু দূরে ছিল। আমরা এই দড়িটাকে কোনো কিছু মনেই করিনি যে একটা গাছের মধ্যে থাকতেই পারে। তো রাসেল ভাই যখন আপনার এই লোডিং শুরু মানে যখন আমরা বাগানে ঢুকছি তখন আপনার প্রায় মাগরিবের আজান মানে যায় দেয় অবস্থা। তো যাওয়ার সাথে সাথে আপনার ওখানে যাই দেখি আপনার প্রায় 10-15টা আপনার যে আমের খাঁটি যেটাকে বলে, এখন তো আপনার আম ক্যারেটে আসে প্লাস্টিক ক্যারেটে, ওই সময় খাঁটিতে আসতো। তো লেবার আপনাকে সব মানে রেডি করে রাখছে প্রায় 15-20টার মতো। আমরা যাওয়ার পরে লেবার আপনার ওই খাঁটিটা আপনার একটা একটা করে উঠানো শুরু করছে। তো রাসেল ভাই 8-8:30 দিক থেকে হঠাৎ করে লেবাররা বললো যে ওরা জাপানি খাবে, তোরা জাপানি খেতে দিবে। এমন সময় আপনার যে আমাদের সাথে যে স্কট ছিল যে আপনার মালটা বুঝে নেবে, ওরা সাথে করে ওই স্কটটাকে সাথে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমরা স্বভাবতে আপনার 3টা লোক ছিলাম খুব ক্লান্ত, আর একটা হচ্ছে গরমের সময় গরমের শরীর এমনি ক্লান্ত হয়ে যাবে, তার তো জাগনা ছিলাম। আমি প্রথমে আমি যাই গাড়ির ভিতরে আপনার গাড়ির ভিতরে যে আপনার পিছনে আমাদের কেবিনের পিছনে গাড়ির যে কেবিনের পিছনে আপনার ঘুমানোর জায়গা আছে, আমি ওখানে যাই প্রথমে একটু শরীর খেলাম মানে ঘুমাই।
আচ্ছা,
তো এর মধ্যেই ড্রাইভার আসে, ড্রাইভার এসব বলতেছে যে ও ঘুমাবে। তো আমাদের কেবিনের মধ্যে আপনার 2 জন ঘুমানোর জায়গা আছে, একজন নিচে ঘুমাইতে পারে একজন উপরে। আমি যখন নিচে ঘুমাইছি তখন ড্রাইভার এসে আবার উপরের যে ইয়াটা আছে বিছানাটা আছে ওটার মধ্যে ঘুমাইছে। এরপরে হেল্পার আসছে, হেল্পার আসার পরে যখন হেল্পার যখন উঠছে তখন আমি উপস্থিত টের পাই, আমি হেল্পারকে বললাম যে তুই মানে বলতেছে কবে আমি একটু ঘুমাবো। আমি বললাম তুই যখন ঘুমাবি তাহলে কাজ কর, লেবার হয়তো কিছুক্ষণ পরে এসে ডাকাডাকি করবো তখন ঘুম ভেঙে যাবো, তুই গাড়ির হ্যান্ডলাইটটাকে উপরে ইয়া করে দে জ্বালায় দে। আর ওই সময় রাসেল ভাই খেয়াল করলাম আপনার যে কাটা যে দড়িটা ছিল এই দড়িটা আপনার আমাদের গ্লাসের সাথে মানে মানে মনে হচ্ছে কি আপনার ধুলে ধুলে গ্লাস আমাদের বাড়ি খাচ্ছে এরকম অবস্থা। তো পরে বললাম যে তুই যখন ওই হ্যান্ডলাইটটা যখন ইয়ে করবি তখন ওই দড়িটাকে গাছের সাথে একটা প্যাচ দিয়ে দিবি যাতে গ্লাসের লজের বাড়ি না খায়, আওয়াজ দিলে ঘুম ভেঙে যাবে। তো উপর উঠতে উপর হ্যান্ডলাইটটা ইয়া করে দিয়ে আপনার নেমে গেছে, রশিটাকে আর প্যাচ দেয় নাই।
আচ্ছা,
তো রাসেল ভাই এতই ক্লান্ত ছিলাম যে ঘুমিয়ে গেছি মানে ঘুমে আপনার কখন যেতে রাত্র 11:30-12 বেজে সেটা মানে খেয়ালই করতে পারিনি।
আচ্ছা,
হঠাৎ করে গাড়ির মধ্যে একটা মানে আওয়াজ হলো, মনে হলো কি ধূপ মানে কিছু একটা মানে খাঁচি গাড়ির মধ্যে ফেলছে, গাড়ির মধ্যে ফেললে যেমন একটা ভাইব্রেট মানে একটা ঝাঁকি খায়, ওই ঝাঁকিতে আমার ঘুমটা ভাঙল। তো ঘুমটা ভাঙার পরে আমি আমার হেল্পারকে ডাক দিলাম, বললাম যে দেখ লেবার আসছে ওরা মাল উঠানো শুরু করছে, তুই একটু যায়া এই খাঁচিগুলো একটু সুন্দর করে ইয়া করে নে গুছায় নে, তো এই খাঁচিগুলো আবার রশিদা বান দিতে গেলে তখন পড়ে যাবে। হ্যাঁ, তখন পড়ে যাবে, তুই এটাকে একটু ইয়া কর। তো উপরে উঠছে, উপরে ওঠার পরে দেখতেছে যে কেউই নেই ওখানে, কেউ নেই, ও নিচে নামছে, নামার পরে বলতেছে আবার কেবিনে তো ঢুকছে, বলতেছে ভাই কেউ তো আসেনি। আমি তো যা গাড়ির পিছনে মনে হয় তোমার লেবার মনে হয় এই খাঁচি আরো রেডি করতেছে, তুই ওখান থেকে দাঁড়া দাঁড়া দেখ, দেখে গাড়িটা লোড কর, তুই সামনে থাকলে তাতেই লোড হয়ে যাবো। তো ভাই নাইমা গাড়ির পিছনে গেছে, যাওয়ার মানে 30-40 সেকেন্ডের মধ্যে মানে খুব দৌড় দিয়া ও গাড়ির মধ্যে চলে আসছে, আইসাই ডান সাইডে বাম সাইডে যে আপনার দরজা ইয়ার গেটটা ছিল লাগাই দিচ্ছে, লাগানোর পর কাঁপতেছে কি রে কি হয়েছে তুই দৌড়ে আসলি কেন? কয় ভাই যা দেখা দেখছি। কি দেখছো? কিছু বলতেছে না। এমন সময় আমি পরে ড্রাইভারকে ডাক দিলাম, ড্রাইভারকে ডাক দিয়ে বললাম দেন তো কি কয়। পরে ড্রাইভারকে বলতেছে যে তোর কি হয়েছে সমস্যা কি?
জি
ঠিক আছে, বলতেছে নিচে নেমেন না যা দেখার দেখছি। পরে ড্রাইভার বলতেছে তুই কি ঘুমের ভোরে উল্টা পাল্টা বলতেছিস? নি নাইবেন না গাড়ি থেকে, আবার একই কথা বলতেছে। ওর ড্রাইভার আপনার ডান সাইডের যে গেটটা ইয়ে ছিল, ডোরটা ছিল, ডোরটা দিয়ে নামছে। নামার পরে ড্রাইভারও আপনার গাড়ির পিছনে যায়, মানে একটা ওমাগো একটা চিকেট দিয়ে চিকের করে আবার গাড়ির মধ্যে দৌড় দিয়ে আসছে, আইসেই দরজা টরজা সব লাগাই দিচ্ছে। এখন এই দুজনেরই শোনার পরে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, কয় ভাই নিচে নেমেন না, যা দেখার দেখছি বসে থাকেন কিন্তু। তো ভাই এই দুজনে ইয়া দেখার পরে আমার একটা কিউরিওসিটি জাগলো যে এর কি দেখলো এমন, যে এরকম দৌড়া চলে আসলো। এর মধ্যে না ভাই ড্রাইভার গাড়ির মধ্যে ঢুকার পর পরে আপনার গাড়িতে মনে হলো কি আপনার এই কম্পন বাইরে গেল, গাড়ির মধ্যে মনে হচ্ছে কি খুব জোরে জোরে লাফাচ্ছে, এবং গাড়ির মধ্যে স্বভাবত লাফাইলে আপনার একটা স্প্রিং এর মতো করে এবং স্প্রিং করতেছে গাড়িটা। আমি বাম সাইডের দরজাটা খুলে আপনার উপরে উঠলাম, ওঠার পরে আপনার দেখি আমাদের গাড়ি একবার পিছনে একটা মেয়ে হাঁটু গেড়া মাথার সামনের চুলগুলো সব ইয়া করে বৈশা দিচ্ছে। ভাই আমি ওই যে হ্যান্ডলাইটটা জ্বালানো ছিল এটা একটু ঘুরানোর সাথে সাথে আপনার দেখলাম ও আপনার সামনে চুলগুলো সব সরে গেল, চোখগুলো আপনার টকবক মানে রাগান্বিত একটা চোখ, আর ঘাড়টা এমন অ্যাঙ্গেলে ঘুরেছে স্বভাবত মানে সাধারণ মানুষ কখনো ওই অ্যাঙ্গেলে ঘুরাতে পারবে না। একটা সময় আমিও গাড়ির ভিতরে আসি, আইসা মনে করেন হাত পা কাঁপতে থাকে, আর একটা ভদকা একটা গন্ধ আসে আপনার, যেটা আপনার এই কি বলে মানে লাভ করে যে একটা গন্ধ থাকে, ওখানটা গন্ধ গাড়ির মধ্যে আসতে থাকে, মানে গন্ধে আপনার মনে করেন পুরো গাড়ি মানে কেবিনের ভিতরে একটু গন্ধ হয়ে যায়। আমরা গ্লাস গ্লাস লাগাই, আমি ড্রাইভারকে বলি যে গাড়ি বাগান থেকে বের করো। তো ড্রাইভার মানে এমনই ইয়া ছিল যে ওর হাত পা কাঁপতে তো গাড়িটা স্টার্ট দিতে পারেনি, বা ও কী চিন্তা করে স্টার্ট দেয়নি এটা বলতে পারলাম না রাসেল ভাই। কিছুক্ষণ পরে দেখি যে দড়িটা ঝুলানো ছিল সেই দড়িটার মধ্যেই ওই মেয়েটা ঝুলতেছে, এবং আমরা আমাদের থেকে 5-6 ফুট দূরে আমরা এটা স্পষ্ট দেখতে পাচ্ছি। রাসেল ভাই আমরা এত ভয় পেয়েছিলাম শুধু আল্লাহকে ডাকছি, যে মানে আল্লাহর ডাকতে ডাকতে আপনার ভোর হয়েছে, আজান দিছে একটু স্বাভাবিক হয়েছে। এরপর আপনার সকালবেলা আপনার যখন লেবারটা আসছে স্কোয়াড আসছে, তখন আমাদের আমার ড্রাইভার এবং হেল্পার সাথে তুমুল ঝগড়া হয়েছে, এবং ঝগড়ার এক পর্যায়ে আপনার এলাকার আশেপাশে যে লোকজন আসছিল দূরে মানে বাড়িঘর দূরে যারা আসছিল তারা আসছে, আসার পরে আপনার আমাদের জিজ্ঞাসা করলে কী হয়েছে, পরে আমরা ঘটনা বললাম রাত্রের ঘটনা। তো লেবার আপনার ওই ওই এলাকার লোকজন যারা আসছিল লেবারদেরকে খুব ইয়া করলো যে এরা না হয় বাইরের, তোরা কেন ইয়া করলি এদেরকে বললি না। লেবারদের মনে একটা ইয়া ছিল কি যদি ওরা যদি আমাদের কাছে এই ঘটনাটা যদি বলতো তাহলে আমরা হয়তো বা রাত্রেবেলায় গাড়িটা নিয়ে বের হয়ে যেতাম, এই কারণে ওরা বলেনি। পরে একজনের মাধ্যমে জানতে পারলাম যে ঘটনা কি, তখন এক লোক বললো যে এই গ্রামেরই এক মেয়ে মানুষের বাসায় আপনার কাজ করে আপনি দিন মানে দিন কাজ করে দিন খেত, ওই মেয়েটা আপনার একদিন যাওয়ার সময় দুপুরবেলা যাওয়ার সময় ওর শরীরে নাকি আপনার মানে খারাপ কিছু ভর করে, এবং এরপর থেকেই মানে অদ্ভুত সব আচরণ করতো, আপনার জ্যান্ত মুরগি কামড়ায় হেতো, তারপর আপনার এই পাগলের মতো চলতো, আর মাঝে মধ্যে নাকি আপনার ওই গাছের নিচে বসে বিড়বিড় করে বলতো যে আমারে বাঁচাও আমার তোরা নিয়ে যাই। তো রাসেল ভাই এখানে আপনার ইয়া শেষ হইতে পারতো, কিন্তু মেয়েটার কেউ ছিল না, আত্মীয় স্বজন কেউ ছিল না, খুব মানে এতিম ছিল। আর একটা সময় আপনার ওই লাস্ট যেদিন মেয়েটা সুসাইড করে সেদিন নাকি আপনার একটা ওই খাসির বাচ্চা ছাগলের বাচ্চাকে গলায় কামড়া রক্ত খায়, এরপরে আপনার গায়ে ওই এলাকার লোকজন আপনার গায়ে এটা দেখার পর মানে অতিষ্ঠ হয়ে গেছে এবং ওর উপরে খুব প্রহর করে, এবং ওদিনকে রাত্রেই ও মানে মারা যায়, পরদিন সকালবেলা দেখতে মারা যায়। এই ছিল রাস্তা।
থ্যাংক ইউ সো মাচ। যাই হোক আমরা আমরা কিছু আমার এখন কমেন্ট পড়তে চাই। বিরাজ রহমান সাজিদ আমি ভূত এফএমের পেজ থেকে পড়ছি, আজের আতাল ভূত এফএম যে পেজটা রয়েছে সেই পেজ থেকে পড়ছি। মিরাজ রহমান সঞ্জিত লিখেছেন অস্থির স্টোরি ভাই, অদ্রিত অদ্রিতা রাত্রি আমাদের সাথে আছেন, এবং ছোট ভাইকে নিয়ে তিনি বগুড়া থেকে শুনছেন, ফার্স্ট টাইম কমেন্ট করলেন এবং পড়ে ফেললাম। নাকিব সিফাত আমাদের সাথে আছেন চায়না থেকে শুনছেন তিনি। আরমান খান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, তিনি যশোর থেকে আছেন। প্লাবন শাহরিয়ার প্রিন্স আমাদের সাথে আছেন গাজীপুর থেকে শুনছেন তিনি, আমাদের সাথে আছেন এমডি শাহরিয়ার তন্ময়। এছাড়াও সুরুজ আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এমডি রেশাদ খান বগুড়া থেকে, আমাদের সাথে আছেন লিপন কুমার আমাদের সাথে, এবং তিনি বলছেন এই ঘটনাটি ভয়ের ছিল আরও ভয় পেতে চাই ঢাকা উত্তরা থেকে শুনছেন। এমডি শাহরিয়ার আচ্ছা, আমাদের সাথে আছেন হচ্ছে হৃদয়, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে মিলন আহমেদ, আই লাভ ভূত এফএম অ্যাপে ছবি আপলোড করেছেন, অ্যাপ দিয়ে শুনছেন। আমাদের সঙ্গে আছেন জি এম নাজমুল ইসলাম, কমেন্ট পড়তে বলেছেন তিনি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সানভি আহমেদ আকাশ, তিনি নড়াইল থেকে শুনছেন। আমাদের সাথে আছেন আফনান মিঠুন, লাস্ট 10 ইয়ার্স থেকে তিনি শুনছেন। লাস্ট 10 ইয়ার্স আমাদের ভূত এফএম চালুই হয় নাই 2009-এ, তো 10 ইয়ার্স তো শোনা সম্ভব না, আই ডোন্ট নো আপনি কীভাবে শুনছেন। এস কে সালিকিন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শহীদুল ইসলাম, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ইমন খান হৃদয়, অসাধারণ লাগছে। জি এম নাজমুল আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন শরীফ মাহমুদ, আমাদের সাথে আছেন এমডি রুস্তম, আমাদের সাথে আছেন অনিক দেবনাথ, লিখেছেন হাউ আর ইউ রাসেল ভাই, আমি ভালো আছি এবং সবসময় ভালো দলে, আশা করছি আপনিও ভালো আছেন। কাজী ইসমাইল আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে আসছেন আছেন দেখতে পাচ্ছি সাইদুল ইসলাম আকাশ, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও মাসুম বিল্লাহ, আমাদের সাথে আছেন দীপু দে, এছাড়া আমাদের সাথে আছেন স্বপ্নীল আসাদ, আমাদের সাথে আছেন দেখতে স্বপ্নীল সাইদ, আমাদের সাথে আছেন নোয়াখালী থেকে শুনছেন তিনি, রায়হান চৌধুরী আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন স্বপন হুসাইন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই, পারভেজ অভি আমাদের সাথে আছেন, বি এম তামিম খান, প্লাবন শাহরি প্রিন্স আমাদের সাথে আছেন, সামির রফি, ইমন খান হৃদয়, এছাড়াও মিরন আমাদের সাথে আছেন, এম আই মুন্না, ফয়সাল জামাল, প্রান্ত খান, রাফসান রাসেল, আমাদের সাথে আছেন নাবিল ইমতাহার হিমু, আশিক আহমেদ অ্যাশ, আমাদের সাথে আছেন মুস্তাকিম বিল্লা সাগর, আমাদের সাথে আছেন সাবিলা অরিন, ফাহিম শাহরিয়ার, এমডি রুস্তম, উম্মে রহমান সহ আরও অনেকে, আমাদের যে ভিডিও ফুটির পেজ সেখানে আপনারা অনেকে আছেন দেখতে পাচ্ছি। আমাদের সাথে আছেন নাজিমুদ্দিন শেখ নিজাম, আসলাম ভুঁইয়া, আমাদের সাথে আছেন হাসিফ আল হাসান, রায়ান ইসলাম আলভি, আমাদের সাথে আছেন আমির ফয়সাল, আমাদের সাথে আছেন এমডি শামীম, আমাদের সাথে আছেন গাজী সোহেল, আছেন আমাদের সাথে রনন রবিন, আমাদের সাথে সৌদি থেকে শুনছেন, আমাদের সাথে আছেন আমির ফয়সাল, আছেন আমাদের সাথে তানজিব রাব্বি, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এস কে কাইসার, তিনি অ্যাপ দিয়ে শুনছেন, আমাদের সাথে আছেন তিনি, আমাদের সাথে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি এম বি মনির হুসাইন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সঞ্জিতা সারা সহ আরও অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আমাদের আরও একটা ঘটনা এখন চলে যাব এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। শুনে একটা অডিও ক্লিপ শুনে আসি, স্টে টিউন রেডিও 43FM অ্যান্ড 240
FM. The night comes alive. Bishash kora na kora ta apnar bepar.
Namaskar Rasel bhai, আশা করছি আপনি এবং আপনার পুরো ভূত এফএম টিম সবাই খুব ভালো আছেন। আমি সুপর্ণা, আমি ইন্ডিয়ার কলকাতা থেকে কথা বলছি। আমি ভূত এফএম রেগুলার শুনি এবং এটি আমার খুব পছন্দের একটি প্রোগ্রাম। রিসেন্টলি আমার সঙ্গে একটি ঘটনা ঘটে, তো সেটি আমি আপনাদের সবার সঙ্গে শেয়ার করতে চাই। প্রথমে আমি আমার সম্পর্কে কিছু, আপনি টাউন কিন্তু নয়, কলকাতা আমার কর্মস্থল, আমি এখানে একটি জব করি। নর্মালি আমাদের কোম্পানি শনি এবং রবি দুই দিন ছুটি থাকে, তো আমার যেহেতু বাড়ি কলকাতার বাইরে, আমি ছুটিতে অর্থাৎ তিনটে নাগাদ আমি ফিল করতে পারি যে আমার খাটটা কাঁপছে। শুধু কাঁপছে নয়, মনে হচ্ছে আমার খাটটা যেন খুব ঝাঁকাচ্ছে। আরেকটি কথা আমি এখানে বলতে চাই, আমার ল্যান্ড লেডি আমাকে দুটো খাট দিয়েছে ইউজ করার জন্য। একটি খাটে আমার জিনিসপত্র থাকে, আমার লাগেজ, কসমেটিক্স, সব ধরনের জিনিসপত্র একটি খাটের মধ্যে আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি। অন্য একটি খাটে আমি শুই, তো যেই খাটে আমি শুই সেই খাটটা আমি দেখছি রীতিমতো কেউ মনে হচ্ছে ঢাকাচ্ছে। আমি ইভেন আমি যদি পড়ে না যাই, আমি খাটটাকে খুব জোরে চেপে ধরেছিলাম যাতে আমি পড়ে না যাই। তো আমি পরিষ্কার ফিল করতে পারছি যে আমার খাটের নিচে বা আমার পায়ের দিকে কিছু একটা ঘটছে। বাট তখন আমি জানি না কেন আমি চেষ্টা করে আমার চোখ দুটো খুলতে পারছিলাম না। তো যখন আমি খুলি তখন সব আবার আগের মতো নর্মাল হয়ে গিয়েছে। তো আমি নিজের মনে এটা চিন্তা করছিলাম যে মেবি এটা হতে পারে আমার মনের ভুল। রাতের বেলা অনেক সময় মানুষের এই ধরনের বিভ্রম ঘটতেই পারে, সেটা কথা নয়। তো আমি ঘুমোইনি, আমার ঘুম ভেঙে গিয়েছিল, তাতে আমি চোখ বন্ধ করে শুয়ে শুয়ে এগুলি চিন্তা করছিলাম যে মেবি এটা হতে পারে আমার মনের ভুল। কিন্তু এটা যে আমার মনের ভুল নয় হঠাৎ করে সেটা আমি প্রমাণ পেলাম দ্বিতীয় খাটটি থেকে একটি সাউন্ড আসলো আমার কানে। মানে সাউন্ডটা অনেকটা এইরকম, হাহ, ঠিক এইরকম একটি সাউন্ড আসলো আমার কানে। ইভেন সাউন্ডটি যখন আসতো মনে হলো আমার মুখের উপর যেন একটা গরম নিঃশ্বাস দিয়ে দিল। মানে গরমকালে বাইরে বেরোলে যেরকম একটা লুয়ের ঝাপটা আসে মুখে, একটা গরম বাতাসের ঝাপটা আসে, সেরকম একটা ঝাপটা গরম বাতাসে আমার মুখে আসলো। তখনই আমি পুরোপুরি কনফার্ম হলাম যে না, এই রুমে এখন আমি একা নই, এই রুমে আমার সঙ্গে অন্য কেউ একজন আছে। বিশ্বাস করবে না টাসেল ভাই, আমি কিন্তু এর আগে পর্যন্ত ভয় পাইনি। কেননা আমরা প্রত্যেকেই জানি যে ভয় পেলে এই ধরনের জিনিসগুলি আমাদের আরো পেয়ে বসে, আরো ঘরে চেপে উঠতে যায়। জিনিসগুলো যেহেতু ছোট থেকে আমি জানি, সেজন্য আমি ভয় না পেয়ে খুব, মানে আপনাকে কি বলবো, খুব ব্রেভলি আমি এটাকে কন্ট্রোল করার চেষ্টা করছিলাম। বা যখনই সাউন্ডটা পেলাম আমার উপর থেকে মনে হচ্ছিল আমি আমার বোধহয় কন্ট্রোলটা আস্তে আস্তে আমি হারিয়ে ফেলবো। কেননা আপনি একটু ভেবে দেখুন যে একা দিনে একা একটা মেয়ে, তার সঙ্গে একজন অশরীরী, ব্যাপারটা কতটা ভয়ঙ্কর। তাও আমি নিজের উপর কোনোভাবে কন্ট্রোল করেছিলাম। আপনি নিশ্চয়ই জানেন যে হিন্দুদের মধ্যে আমরা অনেক সময়ই অনেক ঠাকুর বাড়ি অথবা অনেক গুরুর আস্তিত্ব থাকে, দীক্ষা নেওয়া হয়। আমিও সেরকম একটি গুরুর আস্তিত্ব, আমার দীক্ষা নয়, আমার নাম নেওয়া আছে। তো আমার গুরুদেব আমাকে যে নামটি দিয়েছিলেন আমি সেটা মনে মনে জপ করছিলাম। কিন্তু এইভাবে কতক্ষণ চলবে আমি এটাই চিন্তা করছিলাম। ইভেন আমি আমার চরিত্র খুলবো কি খুলবো না আমি খুব কনফিউজ হয়ে গিয়েছিলাম। বুঝে উঠতে পারছিলাম না যে আমার এখন কি করা উচিত। এমন না যে আমি ভীষণ ভয় পেয়েছি, তা কিন্তু নয়, বলতে পারেন আমি একটু হতভম্ব হয়ে গিয়েছি যে কি ঘটছে আমার সঙ্গে। কোনোদিন তো এরকম হয়নি। হঠাৎ করে আমি শব্দ পেলাম যে আমার পাশের রুমে কে একজন দরজা খুললো ওয়াশরুমে যাওয়ার জন্য। কারণ নর্মালি আমাদের ওয়াশরুমটা বাইরে, এবং রাজ্যপুরে নর্মালি সবাই বাইরে ওয়াশরুমের জন্যই যাবে ইউজ করতে। তো যখনই আমি পাশের রুমে ছিটকিনি খোলার আওয়াজটি পেলাম, তখনই আমি ওই খাটে আমার ফোনটা ছিল, ফোনটা নিয়ে তাড়াতাড়ি, আমার ফোনে হনুমান চালিসা ছিল অডিও, হনুমান চালিসা অডিও রেকর্ডিংটা আমি চালিয়ে দিলাম। ওই ধরুন রাত্রি তিনটে থেকে ভোর সাড়ে চারটে অবধি আমার ঘরে কন্টিনিউয়াসলি হনুমান চালিসাই চলেছে। কারণ আমি এটা জানতাম যে ভোরের আলো ফুটলে আমি পুরোপুরি সেফ। তো ভোরের আলো ফোটার পরে আমি একটু ঘুমাই, তারপরে প্রথম ঘুমতে ঘুমতে ফোন করি আমার কলিগকে, তাকে গঙ্গা জল আনতে বলি অফিসে। তারপরে আমি আমার মা বাবাকে ফোন করি, তাদেরকে আমি পুরো ঘটনাতে একটু ডেট বলি যে আমার সঙ্গে কী কী হয়েছে কাল রাত্রে। স্বাভাবিকভাবে তারা খুব ভয় পেয়ে যায়। ইভেন মা কোনো একটি হুজুরের কাছে গিয়েছিলেন, তো তিনি আমাকে একটি তাবিজ দিয়েছেন পড়ে থাকার জন্য। তবে টাসেল ভাই, আমি পার্সোনালি এটা এক্সপিরিয়েন্স করে বলতে চাইছি যে আমরা যারা বাইরে থাকি পরিবার পরিজন ছেড়ে, আমাদেরকে প্রত্যেকটা সিচুয়েশনের জন্যই তৈরি থাকতে হয়। কেননা আমরা নিজেরা তো জানি না যে আমাদের সঙ্গে কাল কী হবে বা এক মিনিট পর আমাদের সঙ্গে কী হবে। তো আমি এটা নিজে থেকে বিশ্বাস করি যে আমি যদি ভগবানের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখি তাহলে তিনি আমাকে রক্ষা করবেন। আমার কোনো কবচ, কোনো মাদুরের কিছু দরকার নেই। আমি যদি সেই পরমাত্মার উপর বিশ্বাস রাখি, যেখান থেকে আত্মা বলুন, প্রেতাত্মা বলুন, তারা শক্তি পায়, সেই পরমাত্মার উপর যদি আমি বিশ্বাস রাখি, আমি বিশ্বাস করি কোনো শক্তি আমাদের কিছু করে উঠতে পারবে না। কিন্তু বিশ্বাসটা রাখা জরুরি। যেটা আমি সেদিনকে রাতে লিখেছিলাম, আমি ভেবেইছিলাম যে যদি কিছু হয় আমার সঙ্গে, আমি সামনাসামনি, মানে ফেস টু ফেস আমি ফাইট করবো। আমি দেখতে চাই যে যদি তার কাছে শক্তি থাকে তো আমার কাছে আমার বিশ্বাস আছে। তো এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে সবাইকে শোনাবেন। এর পরবর্তীকালে যদি আমার সঙ্গে আবারও কিছু ঘটে নিশ্চয়ই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।
Comes alive. Bishash Korana Korata. Apnar Bap.
বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। এবং আপনারা শুনছেন ভূতাত্মা, আজকের মতো এখানে আমাদের এপিসোডটা শেষ করতে হবে। কথা হবে আবারও সামনে, অর্থাৎ আগামী শুক্রবারে। আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অনেকে আছেন এখনো পর্যন্ত যারা শুনছেন আমাদের এখানে, এবং অনেকেই এই মুহূর্তে আমাদের সাথে আছেন। এমডি তারেক আমাদের সাথে, আর এস আমাদের সাথে আছেন, আমাদের সাথে নাইম ইসলাম, শুভ্র হবে বোধ হয় আমাদের সাথে আছেন, ইমন খান, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শান্তি প্রাপ্তি সহ আরো অনেকে আমাদের ফেসবুক পেজে, আমাদের যে আজ রাত্রের যে পেজটা রয়েছে অর্থাৎ ভূতাত্মার যে পেজটা রয়েছে সেখানেও আপনারা এই মুহূর্তে অনেকেই আছেন আমাদের সঙ্গে। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সাথে থাকেন এবং কমেন্ট করেন, জানান আপনাদের মনের কথা। কামরুল হাসান চাঁদ আমাদের সঙ্গে আছেন, নকিব আহমেদ নাইম আমাদের সাথে আছেন, রনি আর এস আছেন আমাদের সাথে আছেন, এমডি সঞ্জীব বনামানিক, এমডি মুক্তাদির হোসেন আমাদের সাথে আছেন, রনি আর এস আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, মোহাম্মদ রাফি, লিটন নাটোর আমাদের সাথে আছেন, এমডি আনোয়ার মোর্শেদ, মোহাম্মদ মাহি, মুন্তাসির এইচ রাইসান সহ আরও অনেকে আমাদের সঙ্গে আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন। টুইটারে আমি দেখতে পাচ্ছি লিখছেন অনেকে এই মুহূর্তে আমাদেরকে, এবং রাজা বাবু আমাদের সাথে আছেন, এমডি আরিফুর রহমান, মেডিকেল ঘটনা শুনতে চান, হসপিটালের ঘটনা যদি শুনতে চান তাহলে সেটা কাউকে পাঠাতে হবে, আমাদের তো কিছু করার নাই। তো আশা করছি যে কেউ না কেউ পাঠাবেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই, আশা গুপ্ত আছেন, আয়নার ধরনটার জন্য অপেক্ষা করছেন তিনি, আয়নার ঘটনাটার জন্য তিনি অপেক্ষা করছেন। আমাদের আছেন, আজকে আমরা আপনাদেরকে শোনাতে পারলাম না কিন্তু খুব তাড়াতাড়ি এটা শোনাবো ইনশাল্লাহ। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার। যাওয়ার আগে জানি যে আমাদের ইমেল অ্যাড্রেস, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূতাত্ম এট দ্য রেট রেডিও সুপ্রি ডট এফ এম, উইচ ইজ PHWTFM এট দ্য রেট RADIOFORK.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনা, যারা দেশের বাইরে বসে তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনে থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুটবল থাকবেন। টাটা।
এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.কম।